আমি আপনাদের বলেছিলাম গত পর্বে, আপনারা কে কোথা থেকে শুনছেন সেটি আমাদেরকে জানানোর জন্য আমরা চেয়েছিলাম আপনাদের কমেন্ট পড়ার জন্য এই পর্বে, কিন্তু টেকনিক্যাল কারণে ওই কমেন্টগুলো আজকে পর্বে কোনোভাবেই পড়তে পারছি না আমি, এই জন্য আমাকে মাফ করবেন। আপনারা কষ্ট করে জানিয়েছিলেন যে আপনারা কে কোথা থেকে ওই মুহূর্তে আমাদেরকে শুনছিলেন, কিন্তু আমাদের দায়িত্ব ছিল আজকে সবার সামনে আপনাদের কমেন্টগুলো পড়ার, কিন্তু ওই যে বললাম টেকনিক্যাল কারণ, এই জন্য আমাকে মাফ করবেন। এবং আজকের ঘটনা শুরু হওয়ার আগে আমাদেরকে জানাতে চাই আবারও, এটি সেই ঘটনাটা যেই ঘটনাটার ব্যাপারে আমি আমাদের মায়াবাই ভৌতিকতার ফেসবুক গ্রুপে পোল করেছিলাম, আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা 9.5 ঘন্টার একটি ঘটনা রয়েছে, এই ঘটনাটি আপনারা শুনতে চান কিনা। প্রায় 90% ভোট এসেছিল যে তারা এই ঘটনাটা শুনতে চান। তো 9.5 ঘন্টার ঘটনা তো একবারে বলাও যেমন আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে, ঠিক তেমনি 9.5 ঘন্টার ঘটনা কেউ এক বছরে শুনতে পারবে না, তার উপরে সেই মনোযোগ ধরেও রাখতে পারবে না। এমনিতেও যখন বড় বড় ঘটনাগুলো আমরা শোনাই, এই ঘটনাগুলো তো অনেকে মনোযোগ ধরে রাখতে পারে না, তাদের বারবার সেটা শুনতে হয়। তো 9.5 ঘন্টার ঘটনা একবারেই আমাদের পক্ষে প্রচার করা সম্ভব না। তো আমরা এই 9.5 ঘন্টার ঘটনাটাকে 5 ভাগে ভাগ করে 5টি পর্ব প্রচার করবো, এবং 5টি পর্ব প্রচার হবে এক টানা। আজকে ইনশাল্লাহ যেটা শুরু হয়েছে, আমার যদি হায়াত থাকে, আমি যদি সুস্থ থাকি, আপনারা এক টানা এই ঘটনাটি আগামী 5 সপ্তাহে শুনতে পাবেন। মানে আজকের পর্ব যদি আমি ধরি তাহলে টানা 5 বার আপনারা এই ঘটনাটা শুনতে পাবেন একবারে। এবং এই ঘটনাটায় প্রায় 90-100% ইনফরমেশন শেয়ার করা হবে আপনাদের সাথে, চেষ্টা করা হবে শুধুমাত্র জায়গাগুলোর নাম ঢেকে রাখার জন্য, এবং যেই ধরনের র্যাঙ্ক রয়েছে বা যেই ধরনের কথাগুলো না বললেই না, ওই ধরনের কথাগুলো আমরা তারপরও চেষ্টা করছি রাগঢাক করে বলার জন্য, কারণ প্রত্যেকের প্রাইভেসি আমাদের দেখে রাখার দরকার, প্রাইভেসি যাতে বিঘ্ন না হয় কারণ। এবং এই ঘটনায় আপনারা 5 শয়তান জিনের অস্তিত্ব পাবেন, 5 জনের এক্সোসিজম হবে, আমি উপস্থিত থাকবো, সেই সাথে উপস্থিত থাকবে ডিএ আরাফাত। যারা ডিএ আরাফাতের ব্যাপারে জানেন না আপনাদেরকে বলতে চাই, আপনারা ডিএ ডিসিশন 1 এবং ডিএ ডিসিশন 2টা একবার শুনবেন, তাহলে বুঝতে পারবেন সে কে। এবং এই ঘটনায় আমির সাহেব আফ্রিকার সেই রিজনে থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন, এবং ফুল ফ্রন্টে ছিল দিগন্ত তারা। আমার অবস্থা অত্যন্ত অত্যন্ত নাজুক ছিল, এবং বাকিটা সামনে নিয়েছেন ডিএ আরাফাত নিজে। আপনারা আজকে শুনতে পাবেন এই 9.5 ঘন্টার প্রথম পর্ব, কেওয়া। এখন শুরু হচ্ছে আজকের পর্ব, 9.5 ঘন্টার প্রথম পর্ব, কেওয়া। রাত তখন 3টার পরে, আমি যাই নামাজে বসা, অল্প কিছুক্ষণ নামাজ পড়ে একটু বিশ্রাম করছিলাম, চুপচাপ বসে আছি, বদভ্যাস আয়নার দিকে তাকিয়ে থাকা। ওই সময় মোবাইল ফোনে একটা টেক্সট মেসেজ আসে, মেসেজটা ছিল ডিএ আরাফাত। ডিএ আরাফাত আমাকে বলল, আমি কি তাকে আজ, মানে এখন রাত পার হওয়ার পরের যে দিন, এই দিন তাকে ওই নির্দিষ্ট সময় সময় দিতে পারবো কিনা। আমি তখন তাকে বললাম যে খুব আর্জেন্ট। সে আমাকে বলল, এর চেয়ে বেশি আর্জেন্ট, যতটুকু আর্জেন্ট মনে হলে আমি আসবো তার চেয়ে বেশি আর্জেন্ট, এটুকু সে আমাকে বোঝাল। তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে। আমি তার সাথে তার একটা প্রাইভেট কারে আমরা দুজন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি জানি না। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল যে চলো একসাথে যাই, আমি তোমাকে দেখাই, এর আগে কিছু জিনিস আমার নিজেরও জানা দরকার। আমাদের এই প্রাইভেট কারটা এটা এমন একটা জায়গায় গেল, প্রায় ঘন্টাখানে এমন এমন জায়গায় গেল, আমি কখনো হাইওয়েতে অল্প কিছু সময়ের জন্য, তো কখনো আবার পার্শ্ববর্তী রাস্তায়। এখন আমি বারবার দেখছিলাম সে তার নোট করার মতো যে ডায়েরিটা সাথে থাকে তার, এটা বারবার দেখছিল, বারবার ফোন দেখছিল, দুটো একই টাইমে বারবার দেখছিল, মানে সে কোনো কিছুর ঠিকানা হয়তো সে খুঁজে বের করার চেষ্টা করছে। ঠিকানাটা বের হলো কিনা আমি জানি না, কিন্তু একটা জায়গায় যে গাড়িটা থামলো, যে জায়গায় গাড়িটা যে থামলো, এটা অনেক বেশি পুরাতন কোনো স্থান। এটা মানে বের হবার পরে, গাড়ি থেকে বের হবার পরে শুনশান নীরব চারপাশ, অনেকটা দূরে মনে হলো যে ওইটা নদী, কিন্তু নদী না, ওইটা হবে একটা বড় খাল বা বড় পুকুর, যেটা বুঝতে পারছিলাম না তখন আমি। মাটির রাস্তাটা ঘাসে বিছানো, ডান দিকে গোরস্থান। গাড়িটা এখানে আসছে, গাড়িটা এখানে আসলো, গোরস্থানের সামনে হেঁটে হেঁটে গেলাম, দেখলাম যে গোরস্থানের অপোজিট পাশে একটা কমপ্লেক্সের মতো জায়গা, মানে একটা দুইতলা ফাউন্ডেশন, বোঝা গেল যেটা একটা মাদ্রাসা। তো গোরস্থানের ভেতরে ডিএ আরাফাত আমাকে নিয়ে ভেতরে গেল, আমি ডিএ আরাফাত না বলে ডিএ বলি আপনাদের জন্য সুবিধার জন্য। তো ডিএ আমাকে নিয়ে গোরস্থানের ভেতরে ঢোকার পরে আমি দেখলাম যে সে ধীরে সুস্থে এদিক ওদিক তাকিয়ে প্রত্যেকটা স্টেপ সে পর্যবেক্ষণ করছে, মানে এক কদম সামনে আগে তো চারপাশ ভালো করে স্ক্যান করে, এক কদম সামনে আগে তো চারপাশ ভালো করে স্ক্যান করে। আমি তখন তাকে যখন জিজ্ঞেস করলাম ঘটনা কি, সে বলল যে দাঁড়াও আগে দেখি, আগে আমি নিজেও বুঝি। কিছুক্ষণ পরে সে এমন একটা জায়গায় গিয়ে থামলো যে জায়গাটাতে সে এর আগেও স্ক্যান করেছিল, মানে তার মতো করে, সে মানে স্ক্যান করতে সে চারপাশে তাকাচ্ছিল ভালো করে দেখার মতো করে, কিন্তু পরবর্তীতে আবার ফেরত আসলো ওই জায়গাটা, কিন্তু সে পার করে গিয়েছিল, একরকম আমাকে ডিঙ্গিয়ে গেছে, ধাক্কা মেরে গেছে। গেল তিনটা কবর, তিনটা কবর পাশাপাশি, তিনটা কবর মাঝখানে কবরটা মনে হয় যে নতুন করে মাটি দেওয়া, কিন্তু বাকি দুইটা কবর যেটা বোঝা যায় কারণ মাটি দেবে গেছে, মাটি দেবে গেছে, এবং হালকা বৃষ্টির পানি জমে থাকার কারণে একটু ভাসা ভাসা তেল দেখা যায়। সে ওই কবরের মাঝ মানে মাঝখানে ওই কবরটা পাশে যে দাঁড়ালো, আমি যতটুকু বুঝতে পারলাম যে ঠিক পায়ের দিকে, তো সে সেখান থেকে আবার আমাদেরকে ঘুরে থাকে এবং একটা মাপ নেয়, মাপ নিয়ে সে যে জায়গাটার মধ্যে যে দাঁড়ায় সে আমাকে বলল যে তুমি গাড়িতে যাও, গাড়িতে গেলে বেশ কয়েকটা জিনিস পাবে, নিয়ে আসো। আমি বললাম কি জিনিস, সে বললো এখানে আমরা খুঁড়বো একটু। আমি তখন বললাম যে এটা আরেকজনের এলাকা, চিনি না জানি না কোন জায়গায়, এই খোঁড়াখুঁড়ি করলে আরো বড় বিপদ, তার উপরে এটা গোরস্থান। সে আমাকে বললো যে তুমি যাও, তুমি নিশ্চিন্ত থাকো। এখন আমি তার উপর যে কথা বলবো ওই অবস্থাটা কিন্তু আমার এখনো নাই। আমি তার কাছে তার ওই কথা শোনার পরে গাড়িতে যাই, গাড়ি থেকে নিয়ে ওই জিনিসপত্র নিয়ে জিনিসপত্র বলতে ছোট শাবল আর কি আর ছোট বেলচা নিয়ে আসি। সে ওটা খুললো, খুললো এবং সে তার হাত ঢোকালো, কি জানি খুঁজছে সে, এখন আমি জানি না যে সেখানে কি খোঁজার জন্য এসছে। তারপরে হঠাৎ করে সে আমাকে বললো যে বুঝতে পেরেছি, সাথে সাথে সে উঠে ওই মাঝখানে কবর বরাবর যায়, যে কবরের যে ঠিক পায়ের জায়গা থেকে সে হেঁটে কিন্তু এই জায়গায় এসেছিল মাপ দিয়ে, সে আবার এখানে যায় ভালো করে মাপ নিল, মাপ নিয়ে সে আবার এসে আর একটু ডান দিকে চাপিয়ে কয়েক আঙ্গুল সরিয়ে যেয়ে আবার খুঁড়তে শুরু করে। কিন্তু এবার যেভাবে খুঁড়তে শুরু করে সেটা মনে হবে যে আপনি একটা পাইপ ঢুকাবেন কিছুটা ত্রিকোণে মিলে, এমন ভাবে সে ঘুরতে শুরু করে। এরপরে সে যে ঘুরছিল, ঘুরতে ঘুরতে সে যদি কিছু একটা পায়, হাত দেয় পাহায় জিনিসটা তার হাতের ভেতরে, আমার কাছে মনে হলো যে পেতলের কূপের মতো কোনো কিছু, আমি স্পষ্ট খেয়াল নেই, আমার স্পষ্ট খেয়াল নেই ইতরে কোনো কিছু, এটা সে তাড়াতাড়ি নিজের, সে তখন কোট পরা ব্লেজার টেপে, তো সে এটা তার পকেটে ঢুকিয়ে নিল, শরীরে ময়লা লাগলো না কিলো ওটা তার দেখা দরকার নেই, এবং ওইখান থেকে সে উঠে দাঁড়ায়, মানে মাটিটা আমরা ঢুকিয়ে দিইনি সে, এবং হেঁটে আমি গাড়িতে উঠলাম, গাড়ি চলতে শুরু করল। আমি তাকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, সে আমাকে বলল তুমি আগামীকাল আমাকে একটু সারাটা দিন সময় দিতে পারবে। আমি বললাম ঘটনা কি, সে বললো তুমি আমাকে আগামীকাল সারাদিন সময় দাও, আগামীকাল সারাদিন সময় দেওয়ার পর তুমি বুঝতে পারবে, এবং তাকে বলবে যে আমার এবং তোমার তার সাহায্য খুব দরকার। কথাইটুকুই তাকে বলতে কি জানেন, দিগন্ত তারার কথা সে বলল। এই মাঝ রাস্তার ভেতরে আমি তার সাথে বেশি কথাবার্তা বলিনি। আমি বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি কোন জিনিসটা যে সে এখান থেকে উদ্ধার করলো বা দেখলো, বা যেটা তার এখন পকেটে কি জিনিস। তার কথা হচ্ছে একটাই, যে সে তার একটা প্রশ্নের উত্তর পেয়েছে, এটা প্রমাণ করে যে সে আসলেই অসুস্থ। কিন্তু কার দ্বারা অসুস্থ সেটা কিন্তু প্রমাণ হয়নি। আমি বললাম, কার দ্বারা অসুস্থ কি মানে কি? সে তখন আমাকে বললো, আগামীকালকে তুমি আমাকে সময় দাও, তারপরে সবকিছু জানাবে। তো অত বেশি কৌতূহল সবকিছু নিয়ে রাত তো কাটালাম। এতে আমি আমার কথাটা বলি, আমি বলেছিলাম না যে যখন আগের দিন রাতে আমাকে সে মেসেজ দেয়, আমি জানা আমাদের বসা, আমি আল্লাহ আকবরের পরে আর অন্য কোনো কিছু মনে করতে পারছিলাম না কোনোভাবেই, না আয়াতুল কুরসির প্রথম শব্দ, না সূরা হাশরের শেষ দিন আয়াত, বা আমরা যে সাতটা সূরা প্র্যাকটিস করি এবং যে কয়েকটা আয়াত আমরা প্র্যাকটিস করি, আমি একটাও মনে করতে পারছিলাম না। এমনকি সে দেয় যে খুব সহজ তাসবিহগুলো পর্যন্ত বলতে পারছিলাম না, কারণ আমার মাথায় আসছিল না, আমি মুখ বন্ধ হয়ে গিয়েছিল। আমি এরকম সিচুয়েশনে বারবার পড়েছি, কোনো মতে মনে আসে না, কোনো কিছু তো কাজ হয় না, দেখে তো পড়া যায় কিন্তু বন্ধ করার পর পরে মনে করতে গেলেও মনে হচ্ছে না কোনোভাবেই না। তো সেই দিন আমি ওইভাবে বসা চুপচাপ বোঝার চেষ্টা করলাম যে ভুল তো কোথাও না কোথাও হতে পারে, এই জন্য অনেক তবা করলাম। কিন্তু বারবার তবা করতে আসলে লাভ নেই, তবা করার মতো তবা করা লাগে, তাই না? সকালবেলা আমরা বের হলাম, গাড়িটা আসলো, তার গাড়িতে উঠলাম, সে নিয়ে গেল। এতক্ষণ চলার পরে যেই জায়গাটা, যে গাড়িটা থামলো ওই সীমারেখার ভিতরে ঢুকতে ঢুকতে, আমি বুঝতে পারছিলাম ওই 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 এলাকার মূল রাস্তা দিয়ে ঢোকার সময় বুঝতে পারছিলাম, যে আমি আন্দাজ করতে পারছিলাম, আমার মনে হচ্ছিল যে ওই জায়গায়, এবং ঠিকই একটা মানসিক হাসপাতালের সামনে গাড়িটা থামে। এবং মানসিক হাসপাতালে আমি বাইরে থেকে দেখেছি, ভেতরে আমি ঢুকিনি, এটা আমার প্রথমবার। তো মানসিক হাসপাতালে গেলে তখন বুঝতে পারবেন যে একটা মানুষের অবস্থা কি হতে পারে। আমি তাকে ফলো করে যাচ্ছি তার পেছনে পেছনে, সে আমাকে শুধু আস্তে করে বলল, আমি শুধু চাই তুমি অবজার্ভ করো। এ কথা বলার পরে সে সম্ভবত ওইখানকার কোন একজন ডক্টরের সাথে বোঝা গেল, কারণ তার চেম্বারের ভিতরে সে একা ঢুকেছে, আমি চেম্বারের বাইরে, এবং হাসপাতালের যে করিডোর যেরকম হয় সেরকম, যে অবস্থাটা হয় সেরকম আমি বাইরে অপেক্ষা করছি তার জন্য। সে তার মতো কথাবার্তা বলে তাকে সহ বের হয়ে আবার আরেক জায়গায় গেল, আমি তার পেছনে পেছনে। একজন পেশেন্টের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, ওই পেশেন্টের কাছে যাবার আগে যে অবস্থাটা বলি, ওই পেশেন্টকে অন্যান্য সমস্ত পেশেন্টের সাথে রাখা, মানে তাকে আলাদা করে রাখা হয় নাই, আলাদা করে রাখার মতো ব্যবস্থাও নাই। তো তাকে অন্যান্য সমস্ত পেশেন্টের সাথে রাখা, কিন্তু মানে যে জায়গায় আমরা যে দাঁড়াবো এখানে মানুষজন দাঁড়িয়ে আছে, তারা সবাই সুস্থ মানুষ, সবল মানুষ, কিন্তু তাদের মস্তিষ্কটা ঠিক নেই। তাদেরকে মানুষ বলে পাগল, কিন্তু আমরা বলি তাদের মেন্টাল ইস্যু দেখা দিয়েছে, একবার এটা সলভ হলে এরা আবার সুস্থ, এরা নিজেকে চিনতে পারবে, জানতে পারবে। এই লোকগুলো চেহারার দিকে তাকিয়ে দিচ্ছিলাম, কেউ একটু সুন্দর, কেউ একটু বেটে, কেউ একদম অনেক লম্বা, কেউ একটু বেশি মোটা, এক একজন এক এক রকম। এখন ভেতরে ঢুকে দুজন লোক ভেতরে গেল, ভেতরে ঢুকে পরে আবার আসলো, আসার পরে আবার আমাদেরকে নিয়ে ঢুকলো, এবং এই যে আমাদেরকে নিয়ে যে ঢুকলো, বাকিদেরকে সরিয়ে দিল, এবং ডাক্তাররা তাদেরকে কি সুন্দর ম্যানেজ করতে পারছিল এটা দেখে আমি অবাক হই, যে ডাক্তারদের কথা তারা খুব সুন্দরভাবে শুনছিল, ডিস্টার্ব করছিল না। এমনিতে লোক ছিল সাথে অনেক, এবং এই লোকগুলোর সাথে হেঁটে হেঁটে, এই যে ওয়ার্ড, এই লোকগুলোর সাথে হেঁটে হেঁটে যে এই জায়গাটার দিকে আমাকে নিয়ে যাচ্ছে, ওই জায়গাটার দিকে যাবার আগে আমি স্পষ্ট টের পাচ্ছিলাম যে ওইতে গিয়ে এমন কেউ আছে যে এখন টের পাচ্ছে যে আমি তার দিকে যাচ্ছি, আর আমিও টের পাচ্ছি ওইখানে গিয়ে জানি বসা, কে বসা আমি জানি না। আমি যত আগাই তত ওই শক্ত প্রেজেন্সটা আমি টের পাচ্ছিলাম, এবং আমার কান রীতিমতো গরম হয়ে ওঠে। ওই হাঁটতে হাঁটতে, বেখেলে হাঁটতে হাঁটতে আমি আরেকজনের শরীরের উপর যেয়ে পড়ি। তো তো পড়ার পর পরেই সঙ্গীত ফিরে পেল, তারপরে আমাকে একটা বেডের সামনে নিয়ে গেল। ওই বেডে একটা মানুষ শুয়ে আছে, বসা না, বাঁধাও না, কোনো কিছু না, আরামসে শুয়ে আছে। ডাক্তার তাকে ডাকলো, তার নাম ধরে ডাকলো, কিন্তু আমি তাকে তো শুয়ে থাকতে দিচ্ছি না। কারণ কি জানো, তাকে সবাই দেখছে বেডের উপরে শুয়ে থাকতে, আর আমি তাকে দেখতে পাচ্ছি কি, সে বেডে শোয়া কিন্তু তার নিচে সে যে জায়গাটা, মানে তার পেটের যে জায়গা, তার শরীরের অংশটা বেডের সাথে লাগার কথা, সেই জায়গাটা চারপাশে অদ্ভুত অদ্ভুত বড় বড় আকারের মাংস খাওয়া পোকা। একে তো এতক্ষণে খেয়ে ফেলার কথা, যদি এত পোকা আমি দেখতে পাচ্ছি তখন ওই জায়গাতে, এবং সেই পচা মাংসের যে দুর্গন্ধ ওইটা পর্যন্ত, সবকিছু আমি গন্ধ পাচ্ছি। কিন্তু সবার রিয়াকশন একদম ঠিক, তার মানে আমি শুধু দেখতে পাচ্ছি আর কোনো কিছু না। তো সেই ব্যক্তি লুঙ্গি পরা এবং একটা পুরো শার্ট পরা, তাকে ওঠানো হলো, বয়স আনুমানিক 45-এর কাছাকাছি, কিন্তু তাগড়া লোক, এখনো তাগড়া লোক। মিলিটারি ট্রেনিং ছিল অনেক আগের, তো সম্ভবত কোনো অফিসার ছিলেন বা কোনো কিছু। কথাবার্তা হলো, সবকিছু হলো, 45 পার হওয়া লোক, কিন্তু তারপরও বোঝা যায় না কথাবার্তাতে, তারা কথাবার্তা বলছে সবই করছে, মানে এক মুহূর্তের জন্য মনে হয় না এই লোক অসুস্থ। কিন্তু এই লোক যখন নিজে নিজে কথা বলতে বলতে উঠে বসলো, তার ঘুম থেকে সে যখন উঠল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার পিঠে যে জায়গাটা শিরদাঁড়া, আমাদের শিরদাঁড়ার আকার যেরকম, এইভাবে এক্সট্রা একটা শিরদাঁড়া তার পিঠে লাগানো বাইরের দিক দিয়ে, তার পিঠে এক্সট্রা একটা শিরদাঁড়া লাগানো, যেটা নড়াচড়া করছে অনেকটা সাপের মতো। আমার দিকে তাকালো লোকটা, আমি দেখতে পেলাম কি, এই শিরদাঁড়াটা নিচ থেকে যেন চার্জ হচ্ছে, চার্জ, এটা ঢেউ খেলে উঠলো, ঢেউ খেলে উঠে ঢেউটা ঠিক ঘাড়ের যেখানে এসে শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়া মাত্রই ঠিক একজন পদস্থ ব্যক্তির মতো প্রথমে জাগ্রত অবস্থায় নাক ডেকে উঠল, সে নাক টাকা দেয় তারা এরকম আরো জোরে, নাকটা ডেকে উঠলো এবং চোখ একটু উল্টে সাদা হয়ে গেল পুরোপুরি না, এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। জোরে জোরে যখন নিঃশ্বাস নিচ্ছে, তখনই ডাক্তাররা আবার তাকে ধরলো, মানে ডাক্তার বলতে তার সাথে যে যারা যারা ছিল ডাক্তার না, তারা আবার তাকে ধরলো, এবং এখন তো তাকে থামাতে পারছে না, চারজন পাঁচজন ছিল, আরো লোক লাগলো, এখন যে খিচুড়িটা তার শুরু হয়েছে, সমস্ত কিছু শুরু হয়ে গেল। তাকে যতক্ষণে শান্ত করলো সবাই, ওই সময় তার তো খিচুড়ি দেখছে সবাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি জানেন, তার চেহারা চেঞ্জ হয়ে গেছে, তার শরীরের রং বদলে গেছে, রীতিমতো পিতলের মতো হয়ে গেছে শরীরের রং, তার লুঙ্গি খুলে গেছে, লুঙ্গির বদলে তার যেই জায়গাটা লজ্জায় ঢাকা ঢেকে থাকার কথা, সেই জায়গাটা রীতিমতো মনে হচ্ছে মানে পাথর দিয়ে কে জানি ঢালাই করে ফেলেছে তাকে ওই জায়গাটা, এবং উপরের যে অংশগুলো কেমন জানি মনে হচ্ছে যে পিতরের উপরও আরো বেশি তেল দিয়ে জ্বালাটাকে মানে আরো বেশি মানে তেজের মতো দেখাচ্ছে, পিতলের উপরে তেল দেওয়ার মতো এরকম একটা অবস্থা, এবং তার চেহারা, যে চেহারাটা মানুষ একজন বাঙালির, তার ওই চেহারা বদলে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার চোখগুলো বেরিয়ে গেছে, তার নাক মানে মারাত্মকভাবে চ্যাপটা কিন্তু বড় হয়ে গেছে, তার ঠোঁটগুলো মারাত্মকভাবে ফুলে গেছে, যেন এক ভয়ঙ্কর দর্শন আফ্রিকান ডিএনএ তার ভেতরে, ভয়ঙ্কর দর্শন আফ্রিকান ডিএনএ, মানে বোঝাতে পারবো না, মনে হবে যেন এটা একটা গরিলা, ফেসটা পশম ছাড়া গরিলা। এবং লোকটার এই পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাকিরা তো দেখে না, কারণ আমি তখন বুঝতে পারলাম, কারণ এই যে আমি লোকজনকে দেখতে পাচ্ছি সবাই যে পোকামাকড়ের উপরে হাত ছেড়ে, পোকামাকড়ের উপরে তারা তাকে যেতে মানে যেতে ধরে রেখেছে, পোকামাকড় থাকলে তো কেউ যেতে ধরবে না, তার মানে শুধু আমি দেখছি অন্য কেউ না। সে শুয়োরের মতো খত 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 করতে শব্দ করলো, কিছু সময় শব্দ করলো, এরপরে সুন্দরভাবে হাসতে শুরু করলো এবং হাসতে 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 সে বলতে লাগলো একদম স্বাভাবিক বাঙালির মতো কিন্তু একটু নাকি কণ্ঠে। সে বলতে লাগলো যে ঠিকানা দিয়েছিলাম ওই ঠিকানা মতো গিয়েছ না, গিয়ে কি বলে দাও 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 আমার কাছে, ওদেরকে বলো আমাকে ছাড়তে, তোমার সাথে আমার অনেক কথা, তোমার বিশ্বাস হয়নি যে আমি এখানে, এখন বিশ্বাস হয়ে গেল তো, এবং জাকির নিশ্চয় সেও তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে আমি এখানে এসেছি, আমি এইখানে, ওই জিনিসটা আমাকে চালি দিতে পারো আর ওই জিনিসটা চাইলে তুমি তোমার কাছেও রাখতে পারো, আমি শুধু এটা তোমাকে বললাম। এবার ভেবে দেখো আমি যদি এখানে নাই থাকি তাহলে আমি জানলাম কিভাবে, আমি কিন্তু ওইখানে যে পৌঁছাইনি আমি দেখেছি, এই জন্যই আমি তোমাকে সেই খবর দিলাম, পেয়ে গেলে তো বিশ্বাস হয়, বিশ্বাস হয় তো, বিশ্বাস না হয় না যাকে নিয়ে এসছো তাকে জিজ্ঞেস করো। তারপরে সে ডাক্তারের উদ্দেশ্যে বলল যে ডাক্তার আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে একটা রুটি আর এক কাপ চা এনে দাও। ডাক্তাররা তো তার সাথে সেইভাবে ট্রিট করতে লাগলো, ঠিক যেইভাবে রোগীকে ট্রিট করে ঠিক সেইভাবে। ডাক্তার তাকে বলে হ্যাঁ তোমাকে তোমার খাবার দিয়ে দেওয়া হবে, কিন্তু ওই একটা রুটি এবং এক কাপ চা, এই কথাটা বলার সময় সে কিন্তু আমাকে ইঙ্গিত করে কথাটা বলেছিল। এই কয়েক এই যে 2 মিনিটের যে ঘটনা, ডিএ কিন্তু খুব ভালো করে অবজার্ভ করছিল সব কিছু, একদম ডিএ কিন্তু তার কথা উত্তর দেয়নি। আমার দিকে যে সে 2-3 বার তাকিয়েছে সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি শুধু তাকিয়ে দেখছি, এর বাইরে অন্য কোনো কিছু না। আমি এটুকু শুনি যে ডিএ সেই রোগীকে সেই ব্যক্তিকে বলছিল তোমার জন্য খুব ভালো খবর আছে যে তোমরা আমাকে তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব, আরো ভালো এক জায়গায় তোমার ট্রিটমেন্ট হবে, আছে একটু পরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, সুতরাং তোমার চা এবং রুটি খাওয়ার কোনো দরকার নেই, তোমাকে আমরা বিরিয়ানি খাওয়াব। তো লোকগুলো যে তাকে যেতে ধরে রেখেছে ওই সময়ও তার যে শরীরের শক্তিটা, তার যে শরীরে একটা পাম্প করা শক্তি, এটা ওই লোকজন টের পাচ্ছে। আর বলছিল যে স্যার একে তো চেপে রাখা যায় না, স্যার একে কিভাবে ছেড়ে দিবেন, ওই লোকজন বলতেছিল তাকে। এখন ডাক্তারের সাথে 2-1 বার ডিএর চোখাচোখি হয়, কিন্তু তারপরও ডিএ বাকি সবাইকে শুনিয়ে বলল যে তোমাকে আমরা কিন্তু বিরিয়ানি খাওয়াবো, সুতরাং তুমি যদি এখন শান্ত না হও এরা কেউ যেতে দেবে না, আর এটা যেতে না দিলে তোমাকে বিরিয়ানিও খাওয়াতে পারবো না। তাকে তো লোকজন ধরে রেখেছে, কিন্তু তার পায়ের তালু থেকে ধীরে 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 সে ব্রোঞ্জের উপরে যে তৈল দেওয়ার যে একটা ভাব, এই রংটা আবার উঠে যেতে লাগলো। কেমন জানি অবিশ্বাস লাগছিল আমার কাছে যে আমি এটা দেখছি কি। ধীরে 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 তার শরীরে যে লুঙ্গিটা মানে যে কাপড়টা আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, ওই কাপড়টাকে আমি দেখতে পাই, এই কাপড়টা ধীরে 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 কোমর পর্যন্ত আসে, মানে ব্রোঞ্জের এই রংটা যেন উঠে যাচ্ছে শরীর থেকে, পেটের আকারও স্বাভাবিক হতে দেখলাম, তার থুতনি বদলাচ্ছে, তার মোটা মোটা বিশ্রী ঠোঁট, আফ্রিকান আফ্রিকান বিশ্রী ঠোঁট, মানে এই এটা একটা ঠোঁট না, এটা একটা বিশ্রী ঠোঁট, যেন কেউ ঠোঁটের ভিতরে পানি পুষ করে রেখেছে, মানে এত বিশ্রী দেখতে। তার নাকটা চ্যাপটা কিন্তু লম্বা, হাতের আঙ্গুলগুলো ভাঁজ করার পরও এর চেয়ে বেশি লম্বা, এবং তার মাথাটা কেমন যেন একটু চার কোণার মতো। এই সব কিছু ধীরে 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 পরিবর্তন হয়, আবারও সে আগের মানুষ, সে আগের ব্যক্তি, কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। তখনই ডিএ আমাকে নিয়ে বেরিয়ে আসে। ডিএ আমাকে নিয়ে বেরিয়ে আসে, ডাক্তারের সাথে সে কথা বলতে শুরু করে। ডাক্তারের কাছ থেকে সে সমস্ত ফর্মালিটি যা যা রয়েছে সে সমস্ত কিছু ব্যবস্থা করে, এবং ততক্ষণে এটুকু জানতে পারি যে পরিবার আরো আগে এখানে এসে অপেক্ষা করছে তাদেরকে, মানে নিয়ে যাওয়ার জন্য, সেই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে অপেক্ষা করছে, তারা নিজের আলাদা গাড়ি নিয়ে এসছে। এই লোকটাকে আমার সামনে থেকে মানে পরিবারের সদস্য সহ নিয়ে যাচ্ছিল। লোকটা আমাকে পাস করে চলে যায়, মানে এমন না যে আমাদেরকে তাকিয়ে ঘুরে ঘুরিয়েছে বা কোনো কিছু না, এমন কোনো কিছু না। তাকে আমি নিজে দেখি যে বড় হাইসে তাকে উঠাচ্ছে, মানে তার সাথে তার স্ত্রী সন্তান মা বোন উঠালো তাকে, হাইসটা চালু চালু হয়েছে মানে চলে যাবে, হঠাৎ করে আবার গেটটা খুললো। গেটটা খোলার পরে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র, আর অন্য কেউ না, গেট খুলে সে আবার বেরিয়েছে, কিন্তু এখন তার অবস্থাটা অন্যরকম। সে গেট খুলে বেরিয়েছে, সে ধীরে 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 হেঁটে আসছে, ডাক্তারের সাথে সে কথা বলছে, মানে ডিএর সাথে সে কথা বলছে, কি কথা বলছে আমি জানি না, তার নজর ডিএর দিকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার পা, ওর কাছ থেকে তার পাটা নেই, তার প্যান্ট ছেঁড়া টুকরা টুকরা, মনে হচ্ছে যেন একটা বিস্ফোরণে তার পায়ের এক অংশ উড়ে গেছে, এবং উরুর মাংসগুলো এই এমন এমন এক অবস্থা, এবং হাড় বেরিয়েছে, মাংসগুলো রক্তাক্ত কিন্তু কিছুটা কালচে, ওই জায়গাটা যে জায়গাটা একদম নিচের দিকে এবড়ো থেবড়ো আছে সব। সে কথা বলছে, ততক্ষণে হায়েসের পেছন থেকে লোকজন চলে এসছে, কারণ সে তো মানসিক রোগী। ডিএ আবার তাদেরকে থামানোর ইশারা করলো, ডিএ তার সাথে হাসি মুখে কথাবার্তা বলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে আমার সামনে দাঁড়ানো, এক পায়ে তার অপর পায়ে মাংসই নেই, উরুর উপর দিয়ে বিস্ফোরণে যেন পা উড়ে গেছে, এবং উরুর হাড্ডিটা বের হয়ে আছে অল্প একটু, আর মাংসগুলো ছিঁড়া, ছোপ ছুপিয়ে রক্ত বসে সেখান থেকে। সে হেঁটে তার আত্মীয় স্বজনদের সাথে সে যখন ফিরে যাচ্ছে, ওই সময় সে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল, মানে ঘটনা কি? সরাসরি জিজ্ঞেস করলাম, সে যতক্ষণে ওই হাইসের উপরে উঠে ততক্ষণ। ডি আমাকে বললো যে ঘটনা হচ্ছে সে অসুস্থ, তার মানসিক রোগ, কিন্তু মানসিক রোগের চেয়ে বড় কথা হচ্ছে সে পজেসড। সে আমাকে অনেক দিন ধরে অনেক ধরনের কথা বলে যাচ্ছিল, আমি কখনো বিশ্বাস করিনি, কারণ ওরা তো মিথ্যা কথা বলে, মিথ্যা বলার স্বভাব শুরু শুরুর দিকে, তুই জানিস, মানে তখন এখন আমাকে তুমি থেকে তুতে, শুরু শুরুর দিকে তুই জানিস ও কথা বলতে পারতো না। আমি যখন এখানে আসি, ওকে প্রথমবার দেখে যাই, সেই সময় দেখলাম যে কথা বলতে পারে না, অদ্ভুত অদ্ভুত সব শব্দ করে। যত সময় যায় তত বুঝতে পারলাম যে ও আমাদের ভাষা বোঝার চেষ্টা করছে, এবং গত কয়েক মাসে ও পুরোপুরি ভাষা বুঝতে পারে। এটা ঠিক যে আমি হয়তো তোকে কোনো কিছু বলিনি বা বলেছি বা অনেক রাগঢাক করেছি, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি অনেকদিন ধরে ওর ট্রিটমেন্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমি পজিশনের এগেনস্টে ফাইট করতে পারবো না, আমার জ্ঞান অনেক লিমিটেড এই ব্যাপারে, এই জন্য আমি তোকে ডেকেছিলাম। কিন্তু আরেকটা ব্যাপার কি জানিস, সে আমাকে ইচ্ছা করেই বলেছিল কিন্তু ওই কথাটা। কোন কথাটা? যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে আমাকে বলে, তোকে নিয়ে আমি যে গতকালকে গেলাম, যে জায়গায় আমি গিয়েছি, ওই কথাটা ওই আমাকে বলেছিল। ও আমাকে কেন বলেছিল আমি তা জানি না, ও আমাকে বলেছিল এটাই, ওই জায়গায় যদি তুমি যাও তখন তিনটা কবর পাবো এক জায়গায়, যে জায়গায় একটা কবর মাঝখানে উঠবো এবং দুই পাশে দুইটা কবর ধাবা থাকবে, ওই উঁচু কবরের পায়ের দিকে দাঁড়ানোর পরে কিছু সময়ে কিছু দূর মাপ, তারপরে 3 ইঞ্চি ডান দিকে ঘুরিয়ে কোনাকুনি ভাবে খুললে আমি একটা ফল পাব, এবং ওই ফলের ভেতরে দুটো তাবিজ করা। তো আমাদের তখন বিশ্বাস হয়নি, কিন্তু ঠিকই, কিন্তু ওই জায়গায় আমি গেলাম, পেলাম, তোকে আমি প্রথমে দেখাইনি, কিন্তু এখন দেখ। এ কথা বলার পরে সে তার সাথে যে ব্যাগ রয়েছে সে ব্যাগ থেকে ওই ফলটা আমাকে বের করে দেখায়। এটা আপেল না নাশপাতি এটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে দুটো তাবিজ ছিল, একটা তাবিজ সে নিজে বের করেছে আর একটা তাবিজ আমার জন্য বের করে নিছে, কারণ আমি আঙুল দিয়ে ঠুকিয়ে সে তাবিজ পেয়ে গেছে। তখন আমি বললাম যে এই তাবিজ কি সে করেছে? দিয়ে বলল যে না, সে আমাকে বলেছে যেটা সে দেখেছে কে ওই কবরস্থানে ওই তাবিজ পুঁতেছে। এখন আমার কথা হচ্ছে আমজাদ তো ওইখানে যেতে পারবে না, সে তো এখানে আটকানো, তাহলে আমজাদ জানলো কিভাবে? এখন এই কথা কিন্তু আমাকে এনটিটি বলেনি। এনটিটি যদি এখানে থেকে থাকে এটা তোর দায়িত্ব যে তুই এটাকে কিভাবে সমাধান করবি, কিন্তু এ কথা আমাকে আমজাদ বলেছে। ওই সময় কোনো এনটিটি ছিল না, আমজাদ খুব স্বাভাবিকভাবে একদম স্বাভাবিকভাবে আমার সাথে কথাবার্তা বলেছে তখন, এবং আমজাদ বলছিল যে আমজাদ দেখতে পাচ্ছে। তখন আমি তাকে বললাম ট্রিটমেন্ট যে তুই করছেন বা এখন যা মানে কি মানে প্রসেসটা কি? তখন সে আমাকে বললো যে তুই কি দেখেছিস বল, কারণ তুই কোনো না কোনো জিনিস দেখেছিস, কারণ আমি নজর নিয়েছিলাম, আমি নজর রেখেছিলাম তোর উপরে যে তুই কি করিস না করিস, তোকে পর্যন্ত নজর করি, আমি দেখতে পাই যে তুই আর সবার মতো ওর দিকে তাকাসনি, তুই অন্য কারোর দিকে তাকিয়েছিলি, এমনকি আমার সামনে যখন আমজাদ দাঁড়িয়েছিল ওই যে একটু আগেও তুই আমজাদের পায়ের দিকে বারবার তাকাচ্ছিলি, কি দেখেছিস বল। তখন আমি তাকে বলি আমি কি দেখেছি। তো বলার পরে সে আমাকে বলে তাহলে এটার দায়িত্ব তুই নে, আমি অবজারভেশনে রাখলাম, সবকিছু আমার সামনে হোক, সবকিছুর উপর আমার কোন কথা হোক, কিন্তু তুই দায়িত্ব নে, তুই এটা সমাধান কর। তখন আমি তাকে বলে আমার একটু খারাপ সময় যাচ্ছে। তখন সে আমাকে বলে তোর কিরকম খারাপ সময় যাচ্ছে? আমি বললাম যে আমি আল্লাহ আকবরের পরে কিছুই মনে রাখতে পারি না, এইটুকুই ব্যাস, এইটুকুই আর কিচ্ছু যাই না, আমি কিছু মাথাতেই আসে না আমার, সব ভুলে বসে আসছে একদম। তো সে আমাকে বললো যে তাহলে তুই তাকে বলতে পারিস, অথবা যিনি তোর সাথে থাকে তাদেরকে তো বলতে পারিস তুই। আমি বললাম যে তো তাদেরকে বলবোই আর তাকেও আমি বলবো। সে তখন আমাকে বললো তাহলে তুই টুকুই, ওরা সামলে নিবে, তুই সেখানে থাকিস, ভয় পার কি আছে, কোনো ভয় নেই, কোনো কিছু নেই। তোর এখন মনে পড়ছে না, হয়তো এটার দ্বারা মনে পড়তে পারে, আর এটার দ্বারা যদি মনে নাও পড়ে কোনো অসুবিধা নেই, যখন মনে পড়ে তখন মনে পড়বে। আর তুই এইভাবে সাফার করিস কেন? তোকে বারবার আমি বলেছি যে তুই মেডিকেশনগুলো ঠিকভাবে নিতে থাক, তুই যদি মেডিকেশনগুলো ঠিকভাবে নিতে থাকিস তোর মাথা ঠান্ডা থাকবে, এইরকম যদি অবস্থার মধ্যে থাকিস তাহলে তুই সুস্থ থাকতে পারবি না। এখন আমি তো বুঝতে পারছি যে তুই ভুলে যাসনি, তোর মস্তিষ্ক পুরোপুরি উত্তেজিত এখন সব দিক দিয়ে, তোর মাথায় অনেক বেশি গরম, এত এত থট, এত এত প্রসেস একসাথে চালাস না মাথার ভিতরে। সে আমাকে এটা বুঝাল তো ঠিক হলো এই আমজাদের এক্সারসিজমের ব্যাপারটা যে এটা এখন শুরু হবে। এখন আমি সাহেবকে আমি বললাম, আমি সন্ধ্যার পরে ডাক দিলাম, আমি সাহেবকে বললাম, ওই এলাকাতেই ছিলাম তখনও ঢাকে ফিরে আসিনি। আমি সাহেবকে বলার পরে আমি সাহেব বলল আগে আমি একটু দেখব, আগে আমি একে একটু দেখতে চাই আর কি অবস্থা কি, তারপরে চেয়ে সবকিছু। আমি সাহেবের কথার উপর তার কথা না, কিন্তু আমি সেগুলো এটাও টের পেয়েছিলাম যে আমি কোনো কিছু মনে রাখতে পারছি না। আমি সাহেবকে আমি এটা বলেছিলাম যে আমার এই সমস্যার সমাধান কি, আমি যে মাঝে মাঝে সবকিছু ভুলে যাই। উনি আমাকে বলেছিলেন যে দেখো কোনো কিছু তার আল্লাহর ইচ্ছার বাইরে হয় না, এটুকু তো বিশ্বাস রাখতে হয় যে তিনি ভবিষ্যতে সমস্ত কিছু সম্পর্কে জানেন, এটুকু তো বিশ্বাস রাখতে হয়, তো ওই বিশ্বাসটা রাখো। এখন এরকম হচ্ছে পরে সমাধান হয়ে যাবে, আগে বড় এরকম হয়েছে আর হতেও থাকবে বারবার, ভালো বা খারাপ যে কোনো কারণে হোক যা হয় হবে, অত বেশি চাপ নিজের উপরে নিও না, আমি আছি আমরা আছি। এই কথা বলে তিনি চলে যান। এখন দেখুন তো তার আগে যে আমি পড়ব, বিশ্বাস করুন আমি মানে ভাবিনি এই ব্যাপারটা। ডিএ আমাকে বলেছিল কিন্তু যে তুই তাকে জানাস, তাকে বলতে দিগন্ত তারার কথা, কিন্তু আমি আমি সাহেবকেই জানাই, দিগন্ত তারাকে আমি কিছু বলিনি। এটা সেই দিন, এখন যে দিন আমাদেরকে এই এক্সোসিজমে পা দিতে হবে। ঠিক হলো যে কোন জায়গায় সবকিছু শুরু হবে বা কোন জায়গায় বসা হবে, কারণ একটা প্লেসের দরকার আছে। এবং কোন কোন সময় যদি সিচুয়েশন কন্ট্রোলের বাইরে যায়, কোনো কিছু না কোনো কিছু করার মতো বা দ্রুত যদি হাসপাতালে নেওয়া লাগে, মানে এরকম একটা প্লেস দরকার পড়ে, সবকিছু পেছনে রেডি। আমি এশার নামাজের আজানের পরে নামাজ আদায় করলাম। ইচ্ছা করে আমি মানে এমন ভাবে নামাজ পড়লাম, মানে খুব সময় যেতে লাগে আমার। আর আমি নামাজ পড়ি কিন্তু একদম মানে আসমানের নিচে, মানে ওই দিন পড়েছিলাম আর কি, জামাতে পড়িনি, কারণ আমরা তখন ওই বাসার সামনে। আর একবার যখন এই কাজে নিয়োগ করার পরে যখন আপনি ওই জায়গায় ঢুকবেন, ওইখান থেকে আপনি আর বের হতে পারবেন না। বের হলে আপনার ওই দিনের কাজ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ক্ষতি তো আসল নেই, কারণ শয়তান আপনার জন্য তৈরি ছিল, আপনিও শয়তানের জন্য তৈরি ছিলেন। কিন্তু হুট করে খেলার মাঝখান থেকে যখন আপনি সরে যাবেন, আপনি শয়তানের চালও বুঝতে পারবেন না, কিন্তু শয়তান আপনার চাল বুঝে গেছে, তো সে তো চাল ছেড়ে দেবে রাস্তায়। তো আমি অনেক সময় নিয়ে নামাজ পড়ি, কিন্তু আল্লাহ একবার পরে আর কিচ্ছু মনে আসেনি, না সানা না অন্য কোনো কিছু, কিচ্ছু না, সুরা ফাতের প্রথম আয়াত না, কোনো কিচ্ছু না, কিচ্ছু মনে আসেনি। আমি ঠায় দাঁড়িয়ে আছি এবং এই অবস্থায় নামাজ তো কোনোভাবে শেষ করতে হবে, তো নামাজ এভাবে শেষ করলাম এবং তবা তো করছি। হয়তো মন থেকে হচ্ছে না, কিন্তু তার মানে এই না যে সারেন্ডার করিনি, সারেন্ডার করে দিচ্ছিলাম বারবার। আমি ওই বাসায় ঢুকব, বাসাটা তিনতলা বাসা, পাশে প্রচুর বাড়ি ঘর। সেই রুমে ঢোকার পর আমার মনে হচ্ছিল যে এখান থেকে ভাগ, মনে বলছিল যে এখান থেকে তুই ভাগ। তো তারপরও সিঁড়ি ভেবে যতক্ষণ উপরের দিকে উঠলাম, আমার পা থেকে বা শরীর থেকে কে জানি শক্তি যতটুকু আছিল আমার, সব শক্তি কেড়ে নিচ্ছিল। মানে দুটা পা দিয়ে আমি ভর দিতে পারছিলাম না। চারপাশে আলো কেমন কেমন জানি মনে হচ্ছিল যে অনেক বেশি ভার, চারপাশের পরিবেশ কেমন জানি মনে হচ্ছিল যে অনেক বেশি ভার হয়ে গেছে, কেমন জানি অন্ধকার অন্ধকার একটা ভাব। সিঁড়ি উপরের দিকে উঠলাম, ওই ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটের দরজা শুধুমাত্র খুলে ভেতরে এক পা দিয়েছি, অন্য লোকের আগে গেছে, আমি পরের লোক যখন ভেতরে পা দিলাম, একটা বিস্ফোরণের শব্দ হলো এবং লেলিহান আগুনের শিখা আমার মুখের সামনে ফুস করে আগুনটা চলে আসছে এবং আমি অপোজিট ফ্ল্যাটের দরজার উপরে যাব, একেবারে অপোজিট ফ্ল্যাটের দরজার উপরে। তো যতক্ষণে আমি আমার হুশ সামলালাম এবং আগুনের যে ভয়ঙ্কর আতঙ্ক মানুষের, ওই আতঙ্ক আমি সেদিন টের পাই আমার, যে আগুন ধরে গেছে, আমি এখন যাবো কোথায়, নিচে নামতে হবে। কিন্তু আমি দু মানে পড়লাম তো অপোজিট ফ্ল্যাটের গেটের উপরে, ওইখানকার হ্যান্ডেলের সাথে বাড়ি খেলাম, তারপরও নিচে না নেমে আগুনের আতঙ্কে আমি উল্টো উপরের দিকে ঘটে যাচ্ছিলাম, কারণ মাথা কাজ করে না, মাথা কাজ করে না ভয় পেলে। কিন্তু কিসের ভেতরের থেকে আগুন, কিসের বিস্ফোরণ, কিচ্ছু ছিল না। ভেতরে ডিএ আগে থেকে বসা ছিল, তো ডিএ যখন ভেতরে বসা আমজাদের সাথে, আমজাদই বলছিল ডিএ কে যে আপনার স্টুডেন্ট যে এখন আসবে, আপনার স্টুডেন্টের উপরে হামলা করবে, কিন্তু এখন সে তো ডিএ এটাকে অত বেশি তফাতে নেয়নি, কেন নেয়নি জানেন? কারণ নিজের প্রোটেকশনের ব্যাপারটা আমি একটু হলেও জানি, কিন্তু ওই যে ধাম করে শব্দ হলো অপোজিট ফ্ল্যাটের উপরে, অপোজিট ফ্ল্যাটের গেটের উপরে যে পড়া, সেও তো ছুটে আসছে, ওই ফ্ল্যাটের লোকজনও তো গেট খুলেছে। এখন আমি উপরের দিকে আতঙ্কে উঠে গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে কোনো মানে পুরো সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিলাম, ছাদ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ছাদের তলা দেওয়া। এখন নিচের দিকে তাকিয়ে কনফার্ম হলাম যে না, আগুন আগুন ধরেনি। কিন্তু থর 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 করে হাত পা কাঁপছিল ভয় এবং আতঙ্কে। মনে হচ্ছিল যে মরে গেছে নাকি, আবার এরকম লাগছিল। কিন্তু ডিএ নিজে থেকে এসে আমাকে জড়িয়ে ধরে, মানে একদম টাইট চেপে ধরে আর কি, এবং চেপে ধরে আমি বুঝতে পারলাম যে আমাকে চাপ দিচ্ছে, যাতে আমার ভেতর থেকে যতটুকু বাতাস রয়েছে ফুসফুসে সমস্ত বাতাস যাতে বেরিয়ে আসে এখন, যাতে আমি নিঃশ্বাস নিতে পারি। এবং আমি নিঃশ্বাস নিলাম এবং শান্ত হলাম। তারপরে আমি ভেতরে গেলাম, ওই যে জায়গায় গেলাম, আমি কেন জানি অদ্ভুত ভাবে মনে হচ্ছিল যে এই ঘটনা আগে ঘটেছে বা এই জিনিস আমি দেখেছি, কেন জানি অদ্ভুত ভাবে মনে হচ্ছিল। আমি যখন ভেতর দিয়ে ঢুকলাম, ডাইনিং স্পেস, তারপরে যে লম্বা ডাইনিং স্পেস, তারপরে কিচেন রুম বা কিচেনের বাম পাশে, মানে কিচেনের বাম পাশেও একটা বেডরুম, এই সব কিছু কেন জানি আমার কাছে মনে হচ্ছিল আমি আগে দেখেছি, আমি আগে দেখেছি। আমি অন্য ব্যক্তির সাথে কথা বলতে যাচ্ছিলাম, একটা হাসির শব্দ আসে এবং আমার আশপাশে কাউকে আমি টের পেলাম না। মনে হলো যে সবকিছু একদম গায়েব। এবং আমি ঘুরে যখন তাকাই হাসির দিকে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই লোকটাকে। মনে আছে একটা ঘটনা শেয়ার করেছিলাম, প্রথম ঘটনা যেখানে দেখুন তো তারা এসেছিল আপনাদের সামনে, ওই যে কাশেম সাহেবের কথা বলেছিলাম, যে শয়তান কাশেম সাহেবকে আক্রমণ করেছিল, যেই শয়তান কাশেম সাহেবের পরে ওই মেয়েটার বাবাকে যে আক্রমণ করেছিল, ওই শয়তান মনে ওইখানে বসে থেকে হাসছে, ওই লোকই, ওই ওই মেয়ের বাবা, ওই লোকে সে হাসছে, সে তামাশা করে আমার দিকে তাকিয়ে তাকে হাসছে, এবং সেইভাবে চেয়ারে বাঁধা, পেছনে চারপাশ মনে হচ্ছে অন্ধকার, সমস্ত আলো তার দিকে, তার মাথা বরাবর, এবং আলো গুলো তার মাথা বরাবর ঠিক নিচের দিকে পড়ছে, শুধুমাত্র তাকে যেতে আমি দেখতে পাই। এখন আমার নাম ধরে সে ডাকছে বারবার, আমার নাম ধরে ডাকছে বারবার, হ্যাঁ ওয়াহিদ, হ্যাঁ ওয়াহিদ, পরে না আমার মনে হলো যে তাকিয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে গিয়েছে, কি হচ্ছে বুঝতে পারছি না আমি। ফ্ল্যাটের ভেতরে ঢুকতে ঢুকতেই বাইরে ছুড়ে মারলো, আর ফ্ল্যাটে ঢোকার পরে দেখাচ্ছে আরেক জিনিস, এ আমাকে কোন জিনিস যেন মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার। তা আমাকে কিন্তু ডাকছিল দিয়ে, এখন টিএ কিন্তু আমাকে দেখে পুরোপুরি বুঝে গিয়েছিল যে আমি আনফিট, পুরোপুরি আনফিট। এই জন্য সে বলল যে তোমার সাথে একটু কথা বলবো, আসো। টেনে নিয়ে গেল আমাকে পাশের বারান্দায়, এবং বারান্দায়, বারান্দায় যে ছোট্ট বারান্দা হয় না, এত বড় স্পেসের সাথে লাগোয়া ছোট বারান্দা, সেইখানে নিয়ে গেল, থাইটা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে বললো যে কি হচ্ছে তোমার। তো আমি বললো যে না সব ঠিক। তো সে আমার চোখ দেখলো, ভালো করে চোখ দেখলো, সবকিছু দেখলো, দেখে বললো যে ঘুমাওনি কতক্ষণ। আমি বললাম যে আমি ঘুমিয়েছি। বলো যে না ঘুমিয়েছ কখন আর উঠেছ কখন। তখন আমি তাকে বললাম, বলো যে এইভাবে চলতে পারে না, তোমার প্রচুর ঘুমের দরকার। এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি একবারে পুরোপুরি ভালনারেবল স্টেটে, মানে এই সময় তো তোমাকে যে কেউ ধাক্কা মেরে ফেলে দিতে পারে। তুমি ঢুকতে না ঢুকতে তোমার সাথে একটা ঘটনা ঘটলো, তুমি ওই ফ্ল্যাটের দরজার উপরে গিয়ে পড়লে কিভাবে? তখন আমি বললাম যে আমি দেখলাম যে আগুনের গোলা, আগুনের গোলা, এটুকুই আমার মনে আছে। এই কথা শোনার পরে দেখলাম যে ওর চেহারা ভাবটা বদলে গেছে। সে আমাকে বলল এই এক্সাক্ট এই কথাটা কিন্তু আমজাদ আমাকে বলছিল, আমি তো আমজাদের সাথে, তখন আমজাদ আমাকে বলছিল যে তুমি আসবে এখন, ঢুকবে, তোমার উপর ওরা আক্রমণ করবে, তুমি ওই পাশে যে পড়বে। তো আমি বললাম যে আর কিছু বলে নাই। বললো যে না আর কিছু বলে নাই। তখন আমি বললাম যে এখনই তো আমার আরেকটা কেসের ভিকটিমকে আমাকে দেখাচ্ছিল ওই জায়গাতে, আমি হাত দিয়ে ইশারা করে দেখালাম যে ওই জায়গাতে আমার ওই ভিকটিমকে ওইখানে বসানো অবস্থায় দেখালো। এই জিনিসটা কি আমাকে বলেন আপনি? তখন ডিএ আমাকে বলে এটা ঘোরা অনেক অনেক কঠিন জায়গায়। বললাম না যে এর স্ট্রেংথ বুঝতে আমার যেমন সময় লেগেছে, ঠিক তেমনি এই জিনিস, এই এন্টিটি তার নিজের কথা বলার জন্য অনেক সময় নিয়েছে, কারণ আমরা তার ভাষা বুঝে উঠতে পারছিলাম না। এখন আমরা বুঝি, কারণ সে এখন এখন শিখেছে, সে গত 3-4 মাস ধরে সে বাংলায় কথা বলে, এই জন্যই এখন সে অনেক কথা বলতে পারে, সব কিছু বোঝাতে পারে। এবং এরপর থেকে আমি অনেক কথা শুনে আসছি তার, এ সমস্ত কথা আমাকে অবাক করে না। এখন কথা হচ্ছে তুমি কি পারবে? তখন আমি বললাম পারবো। তখন আমাকে বলে যে ধর ঠিক আছে, সুরা ফাতিহা পড়ে বলো আমাকে। এখন তো হয় না, মুখ দিয়ে আসে না, বিসমিল্লার পরে রহমানের রাহিম বল একেবারে বলতেই পারিনি। তো সে আমাকে বললো যে তোমার এটা কগনিটিভ ফাংশনের সমস্যা দেখা দিচ্ছে, তোমার এই সিমটম আমাকে এটাই বোঝায়, তোমার প্রচুর ঘুমের দরকার, তোমার প্রচুর রেস্টের দরকার, আজকে কিচ্ছু করা লাগবে না, চলো। তো এই কথাই ছিল যে আজকে আমি এখানে কোনো অ্যাটেম্প নেব না কোনো কিছু। তো আমি ফ্ল্যাট থেকে বাইরে বের হই, ডিএ আমার সাথে বাইরে বের হয়। ডিএ চাচ্ছিল কি যে তার গাড়িতে উঠিয়ে দিয়ে সে আমাকে বাড়িতে পাঠিয়ে দেবে। বারান্দা থেকে বের হয়ে ঠিক মেইন গেট দিয়ে বের হবার সেই সুযোগ আসেনি, কেননা ভেতর থেকে ইঙ্কি পিঙ্কি পঙ্কি এই ধরনের কথাবার্তা আসছিল, কিন্তু একটা সাধারণ মানুষের গলায় না। ইঙ্কি পিঙ্কি পঙ্কি, ইঙ্কি পিঙ্কি পঙ্কি, যত ডিসিবল পারছিল আরো ধীরে ধীরে কমছিল। একসময় এটা কানের মধ্যে এসে বাতাসে যেরকম ফিস ফিস করে, ঠিক এরকম ইঙ্কি পিঙ্কি পঙ্কি এরকম করছিল। এবং ওই ইঙ্কি পিঙ্কি পঙ্কি এটা দিয়ে সে আমাকে একটা একরকম অস্বস্তি অনুভব করায়, সেক্সুয়ালি একটা অস্বস্তি, কেমন যেন মনে হয় যেন টিজ করছে কেউ, অস্বস্তি লাগে। আমি ওই মুহূর্তে এটা মেনে নিতে পারিনি, গেট দিয়ে বের হওয়ার কথা ছিল, একেবারে ওই রুমের ভেতর যে ঢুকলাম, ভেতরে যে ঢুকলাম আমজাদ সেই ব্যক্তি, সে তখন স্বাভাবিকভাবে বিছানার মধ্যে বসা, খেলান দিয়ে শুয়েছিল, সে বলেনি কথা। এবং ওই মুহূর্তে আমি একটা ব্যাড টাচ পাই, ওই রুমের ভিতরে আমি ছিলাম, কারণ আমার পেছন দিক দিয়ে তখন কেউ আসেনি। এবং আমার সামনে যে মানুষটা ছিল সে তখন বিছানায়, এবং ওই ব্যাড টাচটা আমি অনুভব করার পরে এটা আমার পুরো মস্তিষ্ক বলুন, পুরো শরীর বলুন, সবকিছুকে নাড়িয়ে দেয় ঘৃণায়। আমি আর নিচে নামিনি, আমি তখনই ডিসাইড করলাম যে এখনই এটা শুরু হবে, আমি আর তো কিছু জানি না। ডিএ আমাকে বারবার বললো যে আমি আনফিট, আমি পারবো না এটা করতে, কিন্তু তারপর আমি তাকে বললাম যে সমস্যা নেই, সে আসবে। তো যখন আমি বললাম যে সে আসবে, তখন মনে হলো যে ডিএ আমার কথাতে একটু আশ্বস্ত হলো, পুরোপুরি হয়নি। গেটের মধ্যে তালা মেরে দেওয়া হলো যাতে সিটকানি কেউ না লাগাতে পারে, এবং বলে দেওয়া হলো যে এখানে অনেক ঘটনা ঘটতে পারে, কেউ যাতে এখানে না আসে। ডিএ এমন একটা জায়গা থেকে অবজার্ভ করবে সবকিছু যাতে সে ইন্টারফেয়ার করতে পারে, আবার ইন্টারফেয়ার যাতে নাও করতে পারে। রুমের ভেতরেই থাকবে, কিন্তু একটা কোনাতে, একরকমের শুধুমাত্র একজন ওয়াচম্যানের ভূমিকায়, অথবা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু হেল্পের দরকার পড়লে সে সে কাজ করবে। তাকে বিছানার সাথে খুব সুন্দর করে বাঁধা হয়, কারণ চেয়ারের উপরে বাঁধার তো কোনো সুবিধেই নেই। বিছানার সাথে যখন তাকে বাঁধা হয়, সে সময় আমজাদ বলছিল যে আমার সাথে এরকম করছো কেন তোমরা, আর কত আমাকে কষ্ট দেবে তোমাদের সঙ্গে, আর কত আমাকে কষ্ট দেবে। কিন্তু সে যখন এই কথা বলছিল, ঠিক সেই সময় আমি দেখতে পাচ্ছি সে আমাদের তাকে হাসছে, একটা নির্লজ্জ পিশাচের চেহারা যেরকম হয়, যারা কোন নজরে যে কোনো লোকের দিকে তাকাতে পারে ঠিক এরকম, এবং ওর নজর আমাকে মারাত্মক অসুস্থ হয়েছিল, মারাত্মক। ওকে বেঁধে রেখে যাওয়ার পরে আমি বললাম যে আমাকে একটা যে ঘরে যে অজিফর বইগুলো থাকে এনে দিতে, কারণ এখানে সুরা রয়েছে। মনে না থাকলে কি হয়েছে দেখে তো পড়তে পারি, এবং দেখে ওই একটা সুরা বের করলাম, যে একটা সুরা আমরা রেগুলারলি খুবই সাধারণ ঝাড়ফুঁকের সময় ব্যবহার করি, এবং সেটা দিয়ে শুরু করলাম। যখন ধীরে সুস্থে আমি পড়ছিলাম, যত সময় নিয়ে নিয়ে পড়ছিলাম, ধীরে ধীরে মনে হচ্ছিল যে পুরো পরিবেশটা কেমন যেন একটু গুমোট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে চারপাশে আগুন জ্বলছে এবং আগুনের মাঝখানে রুম, বাইরে চারপাশে প্রচন্ড গরম, কিন্তু ভেতরে গরম না, কিন্তু ভেতরটাও মনে হচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে, কিন্তু সেটা টের পাচ্ছি না, কিন্তু মন বলছে, অন্তর বলছে, এমনকি চোখ দেখছে এরকম মনে হচ্ছে পুরো ঘরটা ধীরে 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 ভার হয়ে যাচ্ছে। সুরার ততক্ষণে হয়তো শেষের দিকে, যতটুকু মনে পড়ে তখন হয়তো শেষের দিকে, অথবা মাত্র দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। সে হঠাৎ করে বলল যে তার প্রচন্ড ক্ষুধা লেগেছে। আমি উজিফার বই দিকে তাকানোর ব্যক্তি, যখন তার দিকে তাকালাম তখন আমি দেখতে পেলাম যে তার বাঁধন খোলা। কে তার বাঁধন খুলেছে তার টেরও পাইনি, কখন খুলে হয়তো জানিও না, কিন্তু তার কাপড় একদম একদম নেই, শরীরে কোনো কাপড় নেই, এবং তার হাত পা কেমন যেন একেবারে রোগা টনটনে একটা হাত পা, মানে আমজাদের চেহারাটা যেরকম রয়েছে এখন সেরকমই চেহারা, কিন্তু পুরো শরীরটা কেমন যেন একদম শুকনা, শুধু হাড় দেখা যাচ্ছে, এবং ধীরে 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 পুরো ঘর অন্ধকার হয়ে আসছে। আমি আলোতে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি সবকিছু কেমন অন্ধকার। যখন সুরা পড়া শেষ প্রায় দ্বিতীয়বারের মতো, ওই সময় আমি তখন তাকালাম তার দিকে, তার উরু থেকে কোমর অবধি, মানে প্রায় পাতা থেকে কোমর অবধি বদলে গেছে, একেবারে ব্রোঞ্জ মানে পিতলের মতো একটা কালার চলে এসেছে, যার উপরে তেল দিয়ে সেটাকে আরো চিকমিক করছে তখন, এবং তার শরীর চেনা যাচ্ছে না, কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে যে কত বছর পুরাতন লাশ, কিন্তু সজীব লাশ। আমি যখন তৃতীয়বার সুরা পড়াটা শেষ করলাম, তখন আমি চেয়ার টানা শব্দ পাই, একটা ভারী চেয়ার টানা শব্দ, ঠিক আমার থেকে এক হাত সামনে, আমার হাত পুরোপুরি মেলে দেওয়ার পরে ঠিক অতটুকু দূরত্বে একটা চেয়ার, চেয়ারের আকার অনেক ছোট, একটা আমার মতো মানুষ বুঝতে পারবে না, হয়তো একটা শিশু বুঝতে পারবে, একটা শিশু বাচ্চা, সে চেয়ারের মধ্যে বসা একজন ব্যক্তি, বিছানায় কেউ নেই, যে আমার সামনে বসা, তার লজ্জার জায়গাটা অল্প একটু সবুজ কাপড় দিয়ে পেঁচানো, মনে হবে যেন পাতা দিয়ে পেঁচানো, উরু থেকে হাঁটু হাঁটু অবধি পা নিচের দিক পর্যন্ত গিয়েছে একেবারে পিতলের মতো, ব্রোঞ্জের মতো, উপরে শরীরটা কেমন যেন মনে হচ্ছে যে আরো বেশি শুকিয়ে গেছে, কিন্তু তেল ঝিকমিক করছে ব্রোঞ্জের পুরো শরীর, পিতলের শরীর। তার হাতে একটা লাঠি, তার লাঠির আগাটা যে জায়গাটা তার হাত তিন আঙ্গুলের মাঝখানে দুই আঙ্গুল কাটা, এমন ভাবে কাটা যেন কোন স্পেসিফিক উদ্দেশ্যে সে আঙ্গুল গুলো কাটা, ওই লাঠিটা সে ধরে রয়েছে, লাঠিটার মাথাটা উপরে গোল করে একটা সিম্বল আঁকা, তার উপরে লাঠিটা আবার একটু গোল হয়ে আছে উপরের দিকে। তার চেহারাটা অদ্ভুত, তার থুতনিটার নিচের অংশ মারাত্মক রকমের ছোট, তার উপরে ঠোঁট থেকে থুতনির মধ্যে অন্তত 2 ইঞ্চির গ্যাপ, মানে মনে হবে যে তার নিচের থুতনিটা কোনো অ্যাক্সিডেন্টে কেউ হয়তো সরিয়ে ফেলেছিল সার্জারি করে, এখন দেখতে কিম্ভূতকি মাকাল লাগে, নাকটা কেমন যদি সামনের দিকে, নাকের আগাটা সামনের দিকে চলে এসছে, কিন্তু নাকের ফুটোগুলো পেছনের দিকে, কিন্তু মোটা নাক, ঠোঁট, কপাল একেবারে খিচকানো অবস্থায় সে আমাদের তাকিয়ে আছে। মনে হলো যে সে যেন হাসলো আমার দিকে, তাকে সে আমার দিকে তাকে হাসলো। আমি জিজ্ঞেস করলাম, তুই কে? তো সে তখন এই কথাটা বলল, আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটা রুটি আর একটা চায়না দাও। তখন ওদিক থেকে যে ডিএ এই কথাটা শুনেছে, ডিএ কাকে দেখছে সেটা আমি জানি না। ডিএ তখন বলল যে অবভিয়াসলি তোমাকে দেওয়া হবে সবকিছু, আমরা একসাথে ডিনার করব, আমাদের এই থেরাপি সেশনটা শেষ হোক। ওদিকে সে আমাদের ঘাড় ঘুরে তাকায়, তার মাথায় বিশাল বড় মুকুট, এবং এই মুকুটের ভিতরে মানে ফাঁকা জায়গা রয়েছে বিভিন্ন জিনিস সেইখানে রাখা, সবগুলো ব্রোঞ্জের মতো। মনে হলো যেন একটা মাথায় পরা হ্যাটের মতো কোনো কিছু রয়েছে, মনে হলো আবার মনে হলো মাটির একটা লম্বা বয়ামের মতো পাত্র সেখানে রাখা, আবার মনে হলো যেন আমি ছোট ছোট কয়েকটা ছোট ছোট পুতুল দেখেছি, মাটির তৈরি হয়তো অথবা ব্রোঞ্জের তৈরি। সে আমাদের ঘুরে তাকায়, আমার কানে তালি শব্দ আসে, এরকম এই তিনটা তালি শব্দের পরে আমি দেখতে পাই ঠিক তার সামনে খাবার রাখা, একটা রুটি এবং একটা চায়ের কাপ। চায়ের কাপের ভেতরে রক্ত, চায়ের কাপটা মুখে নিয়ে একটা সিপ নিয়ে সে মানে তৃপ্তি ফেলে আমাদেরকে তাকিয়ে বলল, রুটি খাবে? আমি দেখলাম যে সে তার ওই তিন আঙ্গুল দিয়ে রুটিটা ছিল, আমাকে দেখালো, এরপরে সেই চায়ের ভিতরে ডুবিয়ে সেই রুটিটা মুখের মধ্যে নিয়ে আরামসে চাপাতে চাপাতে আমার দিকে তাকিয়ে আছে, মানে স্লোলি সে চাপাচ্ছে এবং সে আমাকে দেখাচ্ছে। তখন আমি যখন বললাম খাবারটা তুমি কোথা থেকে এলা, ডিএ আমাকে শেষে তো জিজ্ঞেস করলো কিসের খাবার, আমি বললাম আমি খাবার দেখছি, তো ডিএ বলল কন্টিনিউ। সে তখন ডিএর উদ্দেশ্যে বলল তোমাকে আমি কেন খাবার দেখাব, মেহমান তো সে, তুমি তো আমার বন্ধু, তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি কিন্তু মেহমানের জন্য আজ স্পেশাল। তারপরে সে ওই রুটিটা তুলে আমাকে দেখায় এবং সে ওই রুটিটা তুলে অপর হাতের উপরে রেখে মানে হাতের সাথে লাঠি আটাচ কিভাবে জানি আমি জানি না, আমাকে এটা বোঝাল মানে ট্যাপ করে আমাকে এটা বোঝালো যেটা বাচ্চার স্কিনের তৈরি রুটি, মানে বাচ্চা শিশুর স্কিন দিয়ে তৈরি করা রুটি। সে আমাকে হাত দিয়ে এটা বোঝালো, যখন আমি তখন বুঝিনি কিন্তু এরপরে সে আমাকে এক্সপ্লেন করতে শুরু করে, কারণ যখন আমি বললাম যে কি দেখাও আমাকে তুমি, সে তখন আমাকে বলল এই রুটি বাচ্চাদের স্কিনের তৈরি রুটি, যেন স্কিন কিভাবে তৈরি করা হয়, রুটি হওয়ার জন্য স্কিনকে বলকাতে হবে, স্কিনকে বলকাতে হবে, স্কিন তার ফ্যাট রিলিজ করে দেবে, তারপরে সেই স্কিনকে নিয়ে সেটাকে তুমি খুব সহজে ব্লেন্ড করে রুটি তৈরি করে হতে পারবে। আরে চা, গর্ভের ভেতরে শিশুর শরীরের রক্ত, এর স্বাদ তুমি কখনো জানবে না, এর স্বাদ কখনো তুমি টের পাবে না, মাত্রই আমার গোলাম নিয়ে আসলো আমার জন্য। আবারও সে তখন ওই গ্লাসটা মুখে নিয়ে সিপ নেয়, তো আমি পড়তে শুরু করি, আমি যখন আবারও পড়তে শুরু করি তখন সে অদ্ভুত রকমের শব্দ করতে লাগলো, মানে তার শরীরে খিচুনি আসছে কিন্তু সেই খিচুড়িটা সে ঠেকাতে পারছে, তার খিচুড়িটা শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় মানে কাঁপুনি দিয়ে শুরু হচ্ছে কিন্তু সেটাকে সে থামাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, হাত দিয়ে শুরু হলো অপর হাত দিয়ে থামাচ্ছে, পা দিয়ে শুরু হলো দুই হাত দিয়ে থামাচ্ছে, একটু পর পর নিজের আসনকে ভালো করে আবারও ঠিক করে নিচ্ছে যাতে সে আমার সঙ্গে খুব সুন্দর করে বসে থাকতে পারে। আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে, এবার আমার পড়তে ভুল হতে লাগলো, এটা কতবারের সময় হচ্ছে আমি জানি না কিন্তু এখন আমার পড়তে ভুল হচ্ছে, এবং পড়তে ভুল হচ্ছে দেখে আমি রেখে দিলাম বইটা। রেখে দেওয়ার পরে আমি একটু দূরে যেয়ে বসলাম, বসে আমি ওর দিকে তাকালাম, আমি জিজ্ঞেস করলাম নাম কি, সে উত্তর দিলে এত সহজে না, এত সহজে না। আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে ভালো, নাম আমি জানি না, নাম আমার জানার দরকার নেই, ওই সময় সে আমাকে এই ব্যাপার থামিয়ে দিল। তারপরে সে আমাকে বলল, দাঁড়াও। তখন আমার কানে এবং টিয়ার কানে এবং আরো কয়েকজনের কানে বাচ্চার কান্নার শব্দ গেল একই সময়ে, তারা অন্য জায়গায়, কিন্তু টিয়ার কানে এবং আমার কানে বাচ্চার কান্নার শব্দ যায়। এবং সে হাত মেলে ধরে উপরের দিকে এবং অদ্ভুত ভাষায় কি জানি বলতে লাগলো, এবং মনে হচ্ছে যে সে কাউকে নিজের ভেতরে নিয়ে আনার চেষ্টা করছে, সে কাউকে নিজের ভেতরে আনার চেষ্টা করছে। সে অদ্ভুত ভাষায় হাত দুটো মিলে কেমন কেমন যেন ইশারা করতে লাগলো, এবং ওই বাচ্চার কান্নার শব্দ যেটা অল্প ছিল সেটা বাড়তে 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 মনে হচ্ছে সে আমার চোখের সামনে, হয়তো আমার কোলে, কিন্তু আমি বাচ্চাকে দেখতে পাচ্ছি না। এবং আচমকা একটা শব্দ হলো, ওই কান্নার শব্দটার সাথে সাথে থেমে যায়। মনে হলো যেন বাচ্চার গলাটা অথবা ঘাড় কেউ মুটকে দিয়েছে ওই সময়। ওই শব্দটা হলো তখন, ওই শব্দটা হওয়া মাত্রই তার এই দুই হাত নিচের দিকে নেমে এলো, এবং তার এই দুই হাত নিচের দিকে নেমে আসার সাথে সাথেই ঘর অন্ধকার। এরপর আস্তে করে লো পাওয়ারে ওই ঘরের লাইটটা জ্বলতে শুরু করলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি ওই অন্ধকারের ভিতরে অদ্ভুত একটা আলো। আমি দেখতে পাচ্ছি বাল্ব লো আলোতে জ্বলছে, কিন্তু চারপাশে আলোটা বাল্বের আলো না, অদ্ভুত লাল একটা আলো, লাল আর অন্ধকার মিশানো আলো। এবং কোত্থেকে এসে নিয়ে তার সামনে তার কোলে একটা বাচ্চাকে রাখলো মাত্র। সে বাচ্চাটাকে রাখলো এবং বলল, আমার ডিনার টাইম, তোমরা চাইলে যে ডিনার করে আসতে পারো, অথবা আমার সাথে চাইলে তোমরা বসে খেতে পারো একসাথে। কি ডক্টর, তুমি খাবে? ডিএ উত্তর দিল যে না, আমি এখন খাবো না, তুমি খাও। ডিএ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে এখন। আমি ডিএর থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালাম, এবং আমি কল্পনাও করতে পারিনি যে আমার চোখের সামনে ওই বাচ্চার পাটা হাঁটুর পাশ থেকে একেবারে মুচকে সে চিৎকার লাগলো। একটা মানুষের চামড়া, সে ছোট বাচ্চাই হোক যেই হোক, তাকে টান দিয়ে ছেড়া যায় না, তবুও সে মোচড়াতে লাগলো, মোচড়াতে লাগলো, মোচড়াতে লাগলো। সাদা শরীরটা, অলমোস্ট সাদা এই শরীরটা, ওই ছয়টার জায়গাটা নিমেষে লাল হয়ে যায়। লাল হওয়ার পরে লালের গতিবেগ মনে হলো যেন বাড়ছে, মানে স্কিনের উপরে রক্ত চলে এসেছে প্রায়, এবং স্ন্যাপ ভেঙে গেল জিনিসটা। এরপরে সে যখন পাটা টান দেয়, রক্ত নালীটা পর্যন্ত স্পষ্ট দুইটা অংশের মাঝখানে ঝুলে বেরিয়ে আসে, বিচ্ছিন্ন হয়ে যায় সে পা এবং হাঁটুর জোয়ার থেকে রক্ত নালীটা একেবারে বেরিয়ে আসে, এবং সে ছোট্ট পাটা সে নিজের মুখের মধ্যে নিয়ে একটা মুরগি যেভাবে চেবায় কেউ, সে ওইভাবে একটা কামড় নিয়ে সে চিবুতে চিবুতে আমাকে বললো যে, বলো কি চাও, যা চাইবে আমি তাই দেব। আমাকে শুধুমাত্র সেজদা করো। এরপরে সে আবারও মুখের মধ্যে নিয়ে সেটা চাবাতে শুরু করলো। এই পয়েন্টে আমি ওজিফার বইয়ের কথা একদম ভুলে গিয়েছি। আমি জিজ্ঞেস করতে লাগলাম, তুই কে বল আমাকে, তুই 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 বল তুই কে? সে খাবারটা, মানে বাচ্চাটাকে, বাচ্চাটার ওই পাটা দুই একটা কামড় দেওয়ার পর পরে সে আমার দিকে ছুড়ে মারে, কিন্তু পাশে যাওয়ার পরে, একদম বাচ্চার পাটা পাশে যাওয়ার পরে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শব্দটা, শব্দটা আসলে হয়, বাচ্চার পা ওইখানে আসলে ছিল, বাচ্চার পা আসলো কোত্থেকে, কারণ ওই সময় ডিএর সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়ায়, সে নিজে আমার কাছে চলে আসে, এবং সে নিজে অবাক হয়, কারণ রক্তের ছিঁড়া থেকে শুরু করে সব কিছু এখানে বাচ্চার পায়ে, আসলেই বাচ্চার পায়ের অংশ, হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ছোট্ট অংশ। এই বাচ্চাটার বয়স হয়তো দুই দিন, তিন দিন বা চার দিন। বাচ্চাটার আমি যেরকম দেখেছিলাম দুই দিন তিন দিন চার দিন, কিন্তু ভাইয়ের আঙ্গুলগুলো তো দেখা যায়, ভাইয়ের তালুটা তো বোঝা যায়। সেই সাথে সাথে আমাকে বললো যে এখান থেকে বের হয়ে চলো। যখনই সেই কথাটা বললো, ওই মুহূর্তে আমি তাকে বললাম যে না, এখান থেকে বের হওয়া যাবে না এখন। আগে দেখি ঘটনা কি, দাঁড়ান। তো ওই সময় সে হাসতে শুরু করে এবং সে বলতে থাকে, তোমরা আমাকে এত সহজে সরাতে চাও, আজকে এত বছর ধরে তুমি এখানে কিছুই করতে পারলে না ডক্টর। আমি এখানে আর আমার সাথে আমার চার ভাই বোন, আমরা পাঁচ, আমরা সবসময় সব জায়গায় এক ভাই আর এক ভাইয়ের, এক বোন আর এক ভাইয়ের, ভাই তার বোনের সবসময় খেয়াল রাখে। ব্যাপার হচ্ছে কি, আমাকে যে বের করার নিয়ত তোমাদের ছিল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ডক্টর? গেটটা স্ল্যাম করলো সময়ের সাথে সাথে, গেটটা স্ল্যাম করলো একেবারে সশব্দে, যে শব্দ পুরো বিল্ডিং কাঁপতে পারে। এরপরে সে বলল, খেলা তো ব্যাটার শুরু, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ডক্টর, কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে না। আর তুই, এরপরে কি জানি বলল, আমি মনে করার চেষ্টা করছিলাম যে ওই আয়াতগুলো, যে আয়াতগুলো আমাদেরকে পড়তে হয়, যে আয়াতগুলোর উপরে আমাদেরকে জোর ধরে রাখতে হয়, কিন্তু ওই আয়াত কোনো মতে মনে পড়ছে না আমার। এর মধ্যে ঘরের যে আলোর যে অবস্থাটা, লাল আলোটা এখন কেমন জানি ধীরে 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 একটু সবুজ আলো রূপান্তরিত হয়, এবং সবুজ আলো রূপান্তরিত হওয়ার পরে আমি দেখতে পাই ওর পেছনের দিকে ওর চেয়ার, যেটা ওর চেয়ারটা ব্রোঞ্জের মতো, একদম পিতলের মতো, ওর চেয়ারের পেছনের দিকে একটা বিশাল গর্ত দেখা যায়, এবং ওই গর্তের ভেতরে মানুষের হাত পা সেখানে রাখা। সে তখন আমার দিকে তাকিয়ে বললো, কি দেখতে পাচ্ছ তুমি? এটা আমার ডাঞ্জন, এরা আমার বিরুদ্ধে কাজ করে, এরা আমার হয়ে কাজ করতে চায় না, এই জন্য এদেরকে ডাঞ্জনে এইভাবে বন্দি করে রাখতে হয়, এবং দিন শেষে এইভাবে উল্টো উপরে থাকতে থাকতে একসময় তারা মরে যায়, এবং যখন আবার আরেকজনকে ডাঞ্জনের ভেতরে এনে রাখবো, সে দেখবে কি তার চারপাশে অসংখ্য মৃতদেহ রাখা, কেউ হয়তো দুই দিন আগে মরেছে, কেউ হয়তো ছয় মাস আগে মরেছে। মৃত্যুর সাথেই মৃত্যু, তারও মৃত্যু হবে ওই মৃতদের সাথে, মৃতদেরকে দেখতে দেখতে তার মৃত্যু হবে। সে দেখবে যে কিছুদিন আগে যে মারা গিয়েছে তার যে বিভীষিকা, সেই বিভীষিকা সেও অনুভব করবে, এবং ওই বিভীষিকার তাড়নায়, বেঁচে থাকার এক অস্বাভাবিক তাড়নায় সে চেষ্টা করে যাবে বাঁচার, কিন্তু সে তো উল্টো আটকে থাকবে, সেইভাবে আটকে থাকবে, সে না পারবে সরতে, না পারবে ডান দিকে যেতে, না বাম দিকে যেতে, তাকে এইভাবেই তার সহযোগী যতজন রয়েছে মৃত তাদের চেহারা দেখতে দেখতে মরতে হবে, খুব সহজেই। হয়তো দেখা যাবে যে কারোর চেহারা একদম লাল হয়ে গেছে, কারোর চেহারা একদম কালো হয়ে কঙ্কালের হাড় বেরিয়ে এসছে, তো কারোর একদম কঙ্কালটুকুই দেখা যায়, অথবা কারোর চোখ একদম খোলা, হয়তো দুদিন আগে যে মরেছে, তা সে খোলা চোখের দিকে তাকিয়ে সে দেখবে অনন্তকালের এক দৃষ্টি, ওই দৃষ্টি দেখতে 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 ঠিক সেও বাকিদের মতো মরে যাবে। তার আগে মৃত্যুকে সে বারবার দেখবে এবং মৃত্যুর ভয়ে সে বারবার কাঁদবে, সেটা কথা না। কথা হচ্ছে, আমাকে এখান থেকে যেহেতু বের করার দুঃসাহস তোমরা দেখিয়েছ, তোমাদের সাথে তখন কিছু না করলে হচ্ছে না আমার, তো এখন সবার আগে কার পেছনে যাওয়া যেতে পারে? এ কথা বলার পরেই আমার মনে আছে যে ডিএ এবং আমার মধ্যে দূরত্ব ছিল কয়েক ইঞ্চি, আমার পেছনে সে দাঁড়ানো, তখন ওই এন্টিটি সে আমার পেছনে দাঁড়ানো, তখন সে আমার পেছনে দাঁড়ানো, এবং তার আকার ধীরে 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 বাড়তে শুরু করেছে, তার মাথা আমার দিকেই, কিন্তু তার উচ্চতা বাড়তে শুরু করেছে, যেটা ওই ঘরের আয়তনের ভিতরে হচ্ছিল না। তার উচ্চতা বাড়ছিল এবং সে অদ্ভুত ভাষায় যে কি কি চিৎকার করছিল এবং তার মুখ থেকে যে থুতু এবং থুতুর যে দুর্গন্ধ, আল্লাহ, এই জিনিস পর্যন্ত আমার নাকে মুখে চেহারা উপরে পড়ছিল ওই সময়, কিন্তু আমি ঢুকতে পারিনি। আমি নড়তে পারিনি এবং আমার স্পষ্ট মনে হচ্ছে যে তার একটা হাত আমার গলা স্পর্শ করেছে আর একটা হাত আমার চোখের একদম কাছে। সে চাচ্ছে আমার চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সে আমার চোখ তুলে ফেলতে। ওই সময় আমি ডান হাত দিয়ে তার ওই হাতটা ধরে ফেলি এবং যেই মুহূর্তে আমি ওই হাতটা ধরে ফেলি সেই মুহূর্তে তার এবং আমার চোখাচোখি হয় একই সময়ে। আমার গলা থেকে সে হাত ছড়িয়ে ফেলে এবং কই কিছু নাই, যে দম বন্ধ ভাবটা ছিল সে দম বন্ধ ভাবটা চলে গেল আমার, কারণ গলা চেপে ধরা সে ভাবটা এখন আর নেই, সে বিশ্রী অস্বস্তি আমার ভেতরে নেই। আমি সাথে সাথে ডিএ কোথায় তার দিকে তাকালাম, রুমের এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলাম যে ডিএ এই মুহূর্তে ওই জায়গাতেই, কিন্তু সে পড়ে আছে। ডিএ কে এক অদ্ভুত শক্তি ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ডিএ দেখেনি তাকে। ডিএ দেখতে পাচ্ছিল যে আমার নিজেরই গলার নিচে চেপে ধরার চেষ্টা করছে, তখন সে ছুটে এসেছিল এবং কোন জিনিসটা জানি তাকে ধাক্কা মারে, কিন্তু সে উঠে দাঁড়াতে দাঁড়াতে দেখতে পায় যে আমার গলা তখন আমি নিজেই ছেড়ে দিয়েছি। এই জন্য সে আমাকে ধরে বারবার জিজ্ঞেস করছিল যে আমি ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা বারবার জিজ্ঞেস করছিল এবং ওই রুম থেকে সে আমাকে টেনে বের করে নিয়ে আসে এবং সে তখন আমাকে বলতে লাগলো এটা এখানে শেষ, এখানেই শেষ, আর কোনো কিছু করা দোকানে এটা এখানেই শেষ। এই কথা সে যখন বলছে ভেতরের থেকে তখন বিশ্রী ভাবে সে হাসি দিচ্ছে এবং ওই হাসিটা মারাত্মক রকমের বিশ্রী, সেটা আপনার পুরুষত্বের উপরে আঘাত হানার মতো, পুরুষত্বের উপরে আঘাত হানার মতো হাসি। এদিকে আমার গলা তখন বিশ্রী ভাবে ব্যথা করছে আর চারপাশ মনে হচ্ছে এইভাবে 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 করছে, যেটা কল্পনা করা একদম কঠিন। তারপর ওই অবস্থাতে মাতালের মতো অবস্থাতে আমি ওইখান থেকে উঠে আবার রুমের ভিতরে ঢুকে, রুমের ভিতরে ঢুকে এবার আমি তাকে দেখতে পাই যে সে একদম ঠিক আগের জায়গায় বসা, সেই চেয়ারের উপরে পায়ের উপরে পা তুলে সে শুকনো গিরগিটির মতো পা, সে শুকনো হাত, সে শুকনো পেট যেটা ছাতি পর্যন্ত দেখা যায়, মাথায় সে মুকুট এবং থুতনিটা পায় নেই নিচের। এই অদ্ভুত কিম্ভূত কিমাকার তার চোখ কান নাক সব একেবারে কুচকামার দিকে তাকিয়ে আছে, আমি যে তার গলা চেপে ধরি এবং তার গলা চেপে ধরতেই আমি স্পষ্ট টের পাই যে তার কষ্ট হচ্ছে এবং যখন আমি টের পাই যে তার কষ্ট হচ্ছে সে অনুভব করতে পারছে যে আমি তার গলা টেপে ধরেছি, অত বেশি আমি আরো জোরে চেপে ধরার চেষ্টা করি, অত যত বেশি আমি চেপে ধরি অত মনে হয় যেন আরেকটু জোরে চাপ দিলে মরে যাবে, আরেকটু জোরে চাপ দিলে মরে যাবে। কিন্তু ওই সময় খেয়াল করে কি লোকজন আমাকে টানছে, লোকজন আমাকে টানছে, কারণ আমি আমজাদের গলা এমন ভাবে ধরেছি মানে গলা টেপার জন্য না, যেন ওর গলার ভিতরে যা রয়েছে যত কিছু রয়েছে সবকিছু একেবারে পিষে ভেঙে ফেলতে চেয়েছিলাম। এরকম কয়েকজন মিলে যখন আমার এই শক্ত হাত সরায় তখন আমি আমার দুই হাতে মারাত্মকভাবে ব্যথা পাই, মারাত্মকভাবে বিভিন্ন জায়গায় টান পড়ে এবং অদ্ভুত রকমের পেশি টান পড়ে যার ব্যথায় আমি একেবারে রীতিমতো কুঁকিয়ে ওঠে। কিন্তু তখন আমি দেখতে পাচ্ছি সে তার বিশ্রী মুখ ওইভাবে কিম্ভূত কিমাকার খিচিয়ে টান মেরে হাসছে আমার দিকে। ডিএ কোনো মতে চাচ্ছিল না যে ফার্দার এক্সোসিজম কন্টিনিউ হোক, কারণ এখন লায়াবিলিটির প্রশ্ন চলে এসছে। সেই সাথে আমি যে তার গলা টিপে ধরার চেষ্টা করেছি এটা পরিবারের সদস্যরা সবাই দেখেছে, এটা যেমন তেমন ভাবে নেওয়া সম্ভব না। কিন্তু তারপরও এই এতগুলো লোক, তার পরিবারের সদস্য, ডিএ সেখানে বসা, তারপরও আমি সেখান থেকে উঠে দাঁড়াই। আমার মাথা না ঘুরছিল এবং আমার কানের মধ্যে না ফিস ফিস করে একটা শব্দ আসছিল এবং আমি চোখ বন্ধ করে একটা চেহারা দেখতে পাচ্ছিলাম। যখনই আমি সবার সামনে থাকি যত কিছুই করি না কেন, চোখ খোলা রাখা অবস্থায় আমি একটা চেহারা দেখি, চোখ বন্ধ রাখা অবস্থায় আমি আরেকটা চেহারা দেখি, চোখ খোলা রাখা অবস্থায় আমি দেখতে পাই যে লোকজন সবাই এখানে বসা, কিন্তু চোখ বন্ধ করলে আমি দেখতে পাই যে এরা সবাই লোকজন, কিন্তু এরা সবাই এক একজন ভূত, এরা সবাই এক একজন রাক্ষস, এরা সবাই এক একজন দানব। এত কথা মাঝখানে হঠাৎ করে আমি উঠে দাঁড়াই এবং আবারও ওই রুমের ভেতরে যে ঢুকে সেই চেয়ারের মধ্যে সে তখনও বসা। আমি যে চেয়ারের দিকে তাকিয়ে কথা বলছি, সে চেয়ার অন্য কেউ সেখানে দেখে না, অন্য কেউ সেখানে সেই উপস্থিতি টের পায় না কোনো মতেই। সবাই দেখে শুধু আমজাদ কথা বলে, অন্য কেউ না। এর জন্য ডিএ সবাইকে বের করে দেওয়ার ইশারা দেয় যে তারা যদি একটু দূরে থাকে, তারা যদি না দেখার চেষ্টা করে। আমি তখন তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কে সেটা বলো। তুই, তুই এর পরে তুমি, আর একটু পরে আমি বলেছিলাম যে আপনি কে দয়া করে বলো। যত সময় যাচ্ছিল তত তার প্রতি আরো বেশি বেশি এক অদ্ভুত রকমের ঘৃণা জমাচ্ছিল আমার ভেতরে। কেন জানি মনে হচ্ছিল সে এমন এক ধরনের জিনিস যা অন্ধকারে ঘুরে, মনে হচ্ছিল এরকম। আমি ওই রুমের ভেতরে একদিকে ঠায় তাকিয়ে আছি, কিন্তু আমার চোখ দেখতে পাচ্ছে একটা ঘরের ভেতর থেকে একটা লম্বা টেপে টেপে একেবারে লম্বা একটা লোক, একটা বেটে খাটো লোকের সাথে বেরিয়ে আসে। তার ওই বেটে খাটো লোকের কোলে একটা শিশু, সে শিশু বাচ্চাটাকে সেই বড় লোকটা হাতে তুলে দেওয়া হয় লম্বা চড়া লোকের হাতে। সে লম্বা চড়া লোক সে শিশুটাকে নিয়ে হেঁটে যাচ্ছে, তার দুই পাশে একদম ধুতো ফাঁকা জমি। সে যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, সেই জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে ফল যেভাবে দুই হাতে দিয়ে মানুষ খায়, সে সেইভাবে সেই শিশু বাচ্চাটার হাতের অংশটা ওই বাচ্চা জীবিত থাকা অবস্থায় তার মুখের মধ্যে নিয়ে কামড়ে ছিঁড়ে খেতে খেতে সে এগিয়ে যেতে লাগছিল। এবং তখন ওই বাচ্চার কান্না, ওই বাচ্চার চিৎকার আমার কানের মধ্যে বিশ্রীভাবে লাগছিল, এবং ওইদিকে আমজাদ বসে বসে হাসছে, তার হাসি থামছে না, খিলখিল করে হাসছে সে। এদিকে দিয়ে যখন আমাকে জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা, যখন সে আমাকে দেখলো যে আমি অদ্ভুত ভাবে তাকিয়ে আছি কোনো একদিকে, তখন আমি বলেছিলাম যে আমি ঠিক, আমি সে চেয়ারের সামনে দাঁড়ালাম। সেই চেয়ার, যে চেয়ারটা বাকি সবার সামনে ইনভিজিবল শুধু আমি দেখতে পাচ্ছি। তখন আমি ওই শয়তানের চেহারার দিকে তাকাই, ওর চেহারা থেকে তখনও একটা ভাব বের হচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করি, তুই কি চাস বল? সে তখন বললো একটা কথাই, তার অনেক বেশি ফলোয়ার দরকার, মানে যেটা সে আমাদেরকে বোঝায় তার অনেক বেশি ফলোয়ার হওয়া দরকার, তার গড, তাকে গড লেভেলে যে পৌঁছাতে হবে, তার অনুসারীর একটা মাপদণ্ড তাকে তৈরি করতে হবে, যে মাপদণ্ডে পৌঁছানোর পরে লোকজন তখন তাকে সম্রাট হিসেবে ভাববে, এবং সেই এই উঁচু স্তরে চাপার জন্য সবার আগে সে কি করে, সে সেই সমস্ত বাবা মাদের শিশুদেরকে সে মেরে ফেলে, যে সমস্ত বাবা মার ওই শিশুদের প্রতি কোনো টান থাকবে না কখনোই, ওই শিশুরা জন্ম হওয়ার পরে সে কখনোই এসে নিয়ে যায়, অথবা জন্ম ছাড়াই, মানে জন্ম হওয়ার পরে ছাড়া অবস্থায় যখন তারা থাকে তখন এসে নিয়ে যায়, এমনকি পাখির রূপে পর্যন্ত আসে তারা। আমি যখন তার সাথে কথা বলি, সে যখন আমাকে কথা বলে, অদ্ভুত ভাবে আমি এই সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম যা ভাষায় বোঝানো সম্ভব না। সে আমার হাত ধরে বলে, আমার সাথে এক হয়ে যাও, বেটার হোস্ট হও, বেটার হোস্ট হলে তোমার সমস্ত দুঃখ গ্লানি সবকিছু মুছে যাবে, আর তুমি সব ধরনের স্বাদ পাবে, সব ধরনের, শুধুমাত্র আমাদের সাথে জয়েন করে ফেলো। একদম ফিসফিস করে বলছিল, তখন আমি যে ওর মুখে মধ্যে থুতু মারি, এটা তো আর থুতু ওর গায়ে লেগে পড়েনি, সেটা সরাসরি ফ্লোরে যেয়ে পড়ে। আমি যখন থুতুটা মারি, সে সাথে সাথে আমার মুখটা ধরে ফেলে, এবং ধরে সে আমার মুখের ভিতরে সে হাত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি নিজেকে সারিয়ে নিই, ওই অবস্থা থেকে নিজেকে সারিয়ে তুলি। কিন্তু চিন্তা করতে লাগলাম যে আমার সামনে জিনিসটা কি, আমি রোগী দেখি সবসময়, রোগী আমি আজকে দেখতে পাচ্ছি না। ঠিক এইরকমই তো ব্যাপার, যে ওই কাশিম সাহেব আর ওইখানে ওই মেয়ের বাবা, সে যেভাবে ইনফেক্টেড হয়ে পড়ে, ব্যাপারটা কি এরকম যে আমি ইনফেক্টেড? সাথে সাথে সে উত্তর দেয়, অফকোর্স তুমি ইনফেক্টেড। তখন আমার চোখের সামনে বিছানার উপর একটা থালা রাখা, এমন একটা থালা রাখা যে থালার উপরে একটা শিশু বাচ্চার বডি, তার চারপাশে খাবার রাখা, এবং সে ওই চেয়ারে বসে থেকে আমাকে বলছিল, না তোমার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নাও, খাবারটা যদি খেয়ে নিতে পারো তাহলে তোমার আর আমার যে বন্ধুত্ব হবে, এই বন্ধুত্বর শক্তির ব্যাপারে কেউ কল্পনাই করতে পারবে না কখনো। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে ডেড বডি, কিন্তু ভালো করে তাকানোর পর বুঝতে পারলাম যে এই বাচ্চার শরীরটাকে একেবারে ঝলসে ফেলা হয়েছে আগুনে, শরীরের মাঝখানে ক্র্যাক গুলো দেখা যায়, চামড়ার উপরে উপরের ভাগ সহ কিছু অংশ একদম পুড়ে গেছে, পুরোপুরি পুড়ে কয়লার মতো, এবং বিভিন্ন জায়গায় ক্র্যাক, ওই ক্র্যাক মাংসপেশি দেখাচ্ছে, ভিতরের মাংসপেশি গরম তেলের মধ্যে যেন বাচ্চাটা পড়েছিল। সাথে সাথে সে এই কথা শুনে উত্তর দিল, অফকোর্স গরম তেলে তো পড়েছিল, একদিন সকালে অনেক বেশি শব্দ করছিল, অনেক বেশি শব্দ, আমার এই শব্দ পছন্দ হয়নি, আমি হুকুম দিলাম ওর মাকে, হুকুম দেওয়ার সাথে সাথে সে তার সন্তানকে তুলে নিয়ে সে গরম তেলের মধ্যে ফেলে দিল। প্রায় আড়াই মিনিট ধরে বাচ্চাটা সেই গরম তেলে ফ্রাই হয়েছে, কিন্তু চিৎকার করেছে কতক্ষণ জানো? চিৎকার করেছে প্রায় সোয়া এক মিনিট। এই সোয়া এক মিনিট তার চিৎকার কেউ শুনতে পায়নি, তার সর্বশেষ চিৎকার অথবা ঢেকুর তুমি বলতে পারো তখন 1.5-2 মিনিট। এই বাচ্চাটাকে একদম গরম তেলের ভেতরে ফেলে ভালো করে পাকিয়ে তোমার জন্য নিয়ে এসছে আমার বোন। আমি বললাম যে তোর বোন কে আবার? সে তখন বলল, বলেছি না আমার ভাই আমার খেয়াল রাখে তো আমি আমার ভাইয়ের খেয়াল রাখি, আমার বোন আমার খেয়াল রাখে তো আমি আমার বোনের খেয়াল রাখি, বোন আরেক ভাইয়ের খেয়াল যদি রাখে তো সেই ভাই বোনের খেয়াল রাখে, আর ভাই যদি ভাইয়ের খেয়াল রাখে তাহলে আরেক ভাই তার খেয়াল রাখে। এইভাবেই তো, এখন তুমি চাইলে খেয়ে নিতে পারো, স্বাদের ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিচ্ছি, নির্দ্বিধায় খেয়ে নাও। এবং সেই ডেড বডিটা এমন ভাবে সাজানো, তার নিচে রাইস রাখা এবং চারপাশে আমারই পরিচিত যে সমস্ত খাবারগুলো আমি পছন্দ করি ঠিক সেই সমস্ত খাবারগুলো এমন ভাবে রাখা, কিন্তু বাচ্চাটা মাঝখানে ওই খাবারটা দেখার পরে আমি ওর দিকে তাকাই এবং তাকে জিজ্ঞেস করলাম যে এসব করে তোর লাভ কি? সে সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়ায়, এই যে এন্টিটি সে দাঁড়ালো, সে তার হাতে সেই লাঠিটার এখন আয়তন দেখতে পাচ্ছে আমার মাথার উপরে, এবং সে এন্টিটি যাকে আমার মনে হয়েছিল সে বেটে খাটো, তার হাইট বড় হতে লাগলো এবং সে বলতে লাগলো, প্রভুর সাথে কোনো কথা নয় আর প্রভুর বিরুদ্ধে কোনো প্রশ্ন নয়, প্রভু যা বলবে তাই করতে হবে, তাই মানতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি তখন তাকে বললাম, তুমি আমার প্রভু কোনোদিন হতে পারবে না, তুমি কেন তো 14 গোষ্ঠী পারবে না। এ কথা বলার পরে আমি আল্লাহু আকবর বলে আয়াতুল কুরসির পড়তে যাবো দেখে যেমন আসে না, ওদিকে সে খ্যাক 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 করে হাসতে শুরু করলো, যেন এইটা তার কাছে একদম সরল সরল ব্যাপার ছিল যে আমার এই ভুলটা হবে। এদিকে চারপাশ থেকে তখন এক অদ্ভুত ধরনের দুর্গন্ধ আসতে শুরু করে, যেন মানুষ মরে পচে গেছে এরকম একটা দুর্গন্ধ, পোকাগুলো তখনও কিলবিল করছে এরকম একটা দুর্গন্ধ। তো তারা এমন একটা অবস্থায় ছিল, মানে পরিবারের সবাই, এই দুর্গন্ধ যে তাদের নাকে পর্যন্ত গেছে তারা সেটা টের পায়নি। এই পচা মরা মানুষের দুর্গন্ধ পরিবার পর্যন্ত গিয়েছিল, কেউ টের পায়নি। আমার চোখের সামনে দুইটা মেয়ে দেখতে, কিন্তু ভূতের মতো দেখতে দুইটা মেয়ে, অদ্ভুত দেখতে, দানবের মতো। তারা ওই থালাটা তুলে আমার সামনে নিয়ে আসে, যে থালাটা বিছানার উপরে রাখা ছিল, যার উপরে ছিল একদম পুরো গ্রিল হয়ে যাওয়া শিশু সন্তানের মৃতদেহ। আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না দেখে আমি ওই জায়গা থেকে সাথে সাথে বেরিয়ে আসি। মনে হচ্ছে যেন শরীর থেকে সমস্ত শক্তিকে যেন টেনে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না। নিঃশ্বাস নিতে পারছি না, কোনো কিছু শান্তি তো করতে পারছি না। এমন তো না যে শান্তির কাজ, তারপরও কোনো মানে কোনো স্বতঃস্ফূর্ততা নেই, মানে কোনো কেমন যেন জড়তা ভেতরে। মনে হচ্ছে যেন দেয়াল আমাকে চারপাশ ধরে একেবারে পিষে ধরেছে, মানে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু মনে হচ্ছে অক্সিজেন নেই। আমি যখন ওই দরজা খুলে বাইরে বেরিয়ে আসি, ওই সময় অস্পষ্ট মনে আছে এত জোরে একটা বজ্রপাতের শব্দ যে আমি কল্পনা করিনি। মনে হলো যে বাইরে এখন কি বৃষ্টি হচ্ছে নাকি। এদিক ওদিক তাকালাম, এই বজ্রপাতের শব্দটা যখন আমার মাথার মধ্যে আবার এলো, তখন আমার কেন জানি মনে হলো যে এই ডাইনিং স্পেসের ওই পাশে ওই চেয়ার আর ওইখানে ওই ব্যক্তি বসা। আমার মনে হতে লাগলো ওই ব্যক্তি ওইখানে বসা সেই মেয়েটার বাবা। আমি শুধু ঘাড় কাত করে দেখার চেষ্টা করলাম। যখন আমি ঘাড় কাত করে দেখার চেষ্টা করলাম, স্পষ্ট দেখতে পেলাম চেয়ারে সেই ব্যক্তি বাধা, তখনও সেই এত বছর আগের, সেই এত বছর আগের সেই স্মৃতি, সেই সেই ব্যক্তি সেইখানে সেইভাবে বাধা, যেন সে নিঃশ্বাস নেবার চেষ্টা করছে। ঠিক আমার মনে হচ্ছে আমি যেভাবে হাঁপাচ্ছি সে সেভাবে হাঁপাচ্ছে, দূরেই দূরেই আমার আমাকে দেখে তার মাথাটা যেটা চেয়ারের উপরে একদম হেলান দিয়ে অপর পাশে পড়েছিল, ওই মাথাটা সোজা হয়ে দাঁড়ায়। বাইরে আবারও বজ্রপাতের শব্দ, অদ্ভুত রকমের বজ্রপাতের শব্দ। মনে হচ্ছে যেন বজ্রপাত আমাদের চারপাশে হচ্ছে। আমার হুট করে খেয়াল হলো কি বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি শব্দ। কারণ ভেতরে থাকলে বৃষ্টি শব্দ একরকম, বাইরে বেরোলে বৃষ্টি শব্দ আরেক রকম, কিন্তু বজ্রপাত মনে করিয়ে দেয় যে বাইরে আসলে ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে। এবং ওই যে থাই গ্লাস দিয়ে যে বারান্দাটা করা, ওই বারান্দার ওই পাশ থেকে কে জানি থাই গ্লাসের টোকা দিল টুক টুক টুক। আমি নিঃশ্বাস নিচ্ছি, আমার মনে আছে দুই হাঁটুর উপর আমার হাত। আমার মনে হচ্ছে আমার চেহারা ছিঁড়ে রগগুলো বেরিয়ে আসবে। যে টোকা দিচ্ছে যখন আমি তাকালাম, আমি দেখতে পেলাম ভেতরে যে ব্যক্তি বসেছিল সে বাইরে থেকে এমন ভাবে টোকা দিচ্ছে, আর এমন ভাবে সে হাত দিয়ে থাপড়ানোর চেষ্টা করছে সবকিছু। বাইরে বজ্রপাতেরও শব্দ হচ্ছে, যেন একদম গুড় 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 করছে সবকিছু, সেই রকম আলো। এবং সে এমন ভাবে থাপড়ানোর চেষ্টা করছে তাই যেন সে বাঁচার চেষ্টা করছে, তাকে হয়তো পানিতে ডুবে মারছে। মনে হচ্ছে যেন বাইরে বন্যার পানি, যেটা থাই গ্লাসের কারণে ভেতরে ঢুকতে পারছে না। আমি কানের ভেতরে এমন একটা শব্দ পেলাম যে শব্দ পাওয়ার পরে সেই দিকে ঘুরিয়ে তার মাথা কি কেউ থাকতে পারবে না। গেট ক্যাচ 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 শব্দ করে গেট খুলল, যেভাবে গেট খোলে, যেভাবে গেট খোলার শব্দ শয়তান শোনায় আমাদের। তো ওই চেয়ারে বসা লোকটা তো সেখানে নেই, কিন্তু বিছানায় বসা আমজাদ আমার দিকে তাকিয়ে হাসছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম প্রায় ফুরানোর মতো অবস্থা। আমি তারপরও দম নেবার আপ্রাণ চেষ্টা করতে করতে আমি ওই রুমের ভেতরে ঢুকি, এবং ডিএ তখন আমাকে দেখে জিজ্ঞেস করছিল যে আমি কি নিঃশ্বাস নিতে পারছি না। আমি যখন ডিএকে বোঝানোর চেষ্টা করলাম যে সে কি কোনো কিছু দেখেনি, ডিএ আমাকে বলল সে শুধুমাত্র এটুকু দেখলো যে আমি কার সাথে যদি কথা বলছে নিজেই নিজে সবকিছু করছে বসে বসে। ওই এমন পর্যায়ে আমজাদ নামের ব্যক্তি, সে এরকম শব্দ করতে লাগলো, কি জানি সে চাবাচ্ছে, ডিএ যখন তাকে জিজ্ঞেস করল, আমজাদ শব্দটা কেন করছো তুমি, ওইখান থেকে উত্তর আসে বিশ্রী একটা গলাতে, ওইটা আমজাদের গলা না, উত্তর আসে মাত্রই আমার নামে কোরবানি দেওয়া এক শিশুর লাশ, স্পেসিফিকলি তোমাকে আমি বলতে পারি হৃৎপিণ্ডটা মাত্রই আমার জন্য নিয়ে এসছে আমার সাগরিক, খাবে অনেক বেশি স্বাদ, আরো বেশি স্বাদ লাগে তখন যখন তা তোমার নামে কোরবানি দেওয়া হবে, খেতে চাও? দিয়ে তখন জিজ্ঞেস করলো, আমি কার সাথে কথা বলছি এখন, তুমি কত নাম্বার? তখন সে আঙ্গুল উঁচিয়ে দেখালো যে সে এখনো সেই একই ব্যক্তি যে শুরু থেকে এখন এখানে আছে। ডিএ তখন তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে উত্তর দেয় না, শুধু হাসে আর মুখ দিয়ে চাপানো শব্দ করে দিচ্ছে। তো ডিএ তখন তাকে প্রশ্ন করলো, আচ্ছা যেটা তুমি খাচ্ছ সেটা একটু দেখাও আমাদেরকে। সাথে সাথে না ঠু এরকম একটা ছুড়ে মারলো ওর মুখ থেকে কি জানি, এবং ডিএর একেবারে সামনে বিছানার একেবারে প্রান্তে এসে ওই টুকরোটা লাগলো, হালকা একটু লালচিটে ভাব ছিল ওই টুকরোটার ভেতরে, এবং ওইটা একটা মনে হয় যে লিভারের অংশ, মনে হয় দেখলে লিভারের অংশ, এমন না যে হৃৎপিণ্ডের কথা বলছি, মনে হচ্ছে লিভারের অংশ। ডিএ আমার দিকে তাকায় আর আমি ততক্ষণে ফুস ফুস করছি শুধুমাত্র নিঃশ্বাস নেওয়ার জন্য, আমার মনে হচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো ডিএ আমাকে মানে জড়িয়ে ধরে একটা চাপ দেয় আমার বুক, মানে ভেতর থেকে যেন সে বাতাস বের করার চেষ্টা করে, সে যেই মুহূর্তে আমাকে একটা চাপ দেয় ঠিক সেই মুহূর্তে বিছানার উপর থেকে আমজাদ সাদা সাদা লাভ দিয়ে পড়ে আমাদের উপরে। আমজাদ যখনই লাভ দিয়ে পড়ে আমাদের উপরে, ডিএ যে পরে এক সাইডে, কোথায় পড়েছে আমি নিজে যাই না, কিন্তু আমজাদ আমার উপরে এবং সে আমার উপরে, আমি তো নিচে সে আমার উপরে, এবং আমার স্পষ্ট মনে আছে আমার পেটে একটা মারাত্মক ঘুষি পড়ে। আমার পেটে যখন এই মারাত্মক ঘুষিটা পড়ে মনে হচ্ছে পুরো দুনিয়া আমার চোখের সামনে ঘুরছে, আর আমার এইটুকু খেয়াল আছে যে এখন আমজাদ ডিএর দিকে তাকিয়ে আছে, ডিএ কোনো একদিকে বিছানা অথবা দরজার আশপাশে কোনো এক জায়গায় সে আট বসা অবস্থায় পড়ে আছে। বয়স তো হয়ে গেছে তার, তাই না? বয়স তো হয়েছে, ওই পেটে ব্যথায় যন্ত্রণায় চিৎকার আমি দিইনি লাজ লজ্জার কথা ভেবে, মুখ দিয়ে শুধুমাত্র চেপে রেখে যতটুকু পেরেছি ঘুমিয়েছে, এবং চোখ কেমন জানি করে যখন এই ধরনের খুশিগুলো পেটের ভিতরে লাগে মানুষের। ওদিকে আমার স্পষ্ট মনে আছে যে ডিএ ওর সাথে তর্ক করছে আর ও জানোয়ারের মতো বিভিন্ন রকমের শব্দ করছে। আমার স্পষ্ট মনে আছে ডিএ তখন সুরা ইয়াসিন পড়তে শুরু করেছে, কারণ ডিএ সুরা ইয়াসিন মুখস্থ করেছিল। সে যখন সুরা ইয়াসিন পড়ছিল চিৎকার করে করে, তাকে থামানোর জন্য হোক বা তাকে ঠেকানোর জন্য হোক, তখন সেই আমজাদ এবং ডিএর মধ্যে যে হাতাহাতি শুরু হয়, ওই হাতাহাতিতে ডিএ তার যত শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে তার ঠেকানোর তো চেষ্টা করছে এবং সেই সাথে সে তাকে ঝাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওই মুহূর্তে আমজাদ তার শরীরের উপরে যেমন জোর কাটাচ্ছিল ঠিক তেমনি আমজাদ পুরো জায়গাটাকে নাপাক করার জন্য পেশাব ছিটাতে শুরু করে দেয়। তাও একটা মানুষ এইভাবে পেশাব কন্ট্রোল করতে পারে না, দুই ফুটা করে ছিটালে যেভাবে একটা কুকুর বা বিড়াল পেশাব ছিটাতে পারে ঠিক সেইভাবে সে চারপাশে পেশাব ছিটাতে লাগলো, এমনকি ডিএর গায়েও সে পেশাব পরে, আমার মুখের উপরও সে পেশাব পরে, কিন্তু পেটে আর ব্যথায় আমি কিচ্ছু বলতে পারছি না, এবং আমি শুধু এইটুকু ভাবছি যে আমি কিভাবে উঠে দাঁড়াবো, আর আমি যদি একবার উঠি জামার বাচ্চার কপালে শুনি আর কিচ্ছু না, আমি জানি এর সাথে কি করতে হয়, আমি জানি দরকার পড়লে সবচেয়ে বেশি হার্ড লাইনে যাওয়া দরকার, সবচেয়ে বেশি হার্ড লাইনে আমি যাব। আমি নিজেকে সত্য কষ্টের ভেতরও আমার এই উইল পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন, আমি ওইখান থেকে উঠে দাঁড়াই। আমার মনে আছে ও পেছন দিকে এমন ভাবে ঘুরল, এরপর আমাকে উদ্দেশ্য করে বললো, কি রে বজ্জাত ছেলে কি বলতে চাস? আমি ওকে ধরলাম, লোকটা আমার চেয়ে বেশি বেশি বয়সে হলো, অনেক দিন ধরে সে ঠিকভাবে খেতে পারছে না, কিন্তু তারপরও তার গায়ে মানে তার গায়ে ওই সেই রকমের জোর। সে আমাকে ফেলে দিল বিছানার উপরে এবং আমার স্পষ্ট মনে আছে সে আবার তলপেটের উপর একটা লাথি পড়ল আবার, এবং ওই লাথিতেই এতটুকু আমার খেয়াল আছে জবরদস্ত আমার চোখের সামনে সন্ধ করে গেছে, মনে হচ্ছে আমি তারা দিচ্ছি। এর মধ্যে কি হচ্ছে সেটা আমার মনে নেই, কোনোভাবে মনে নেই, কিন্তু যখন আমার মনে আসে ওই সময় একটা বজ্রপাতের শব্দ হয়, বজ্রপাতের শব্দ একই টাইম আমার খেয়াল আসা, এবং আমি দেখি ডিএ এক রকমের উপরে চড়ে বসে আছে আমজাদের উপরে, এবং আমজাদের এক ভাই তখন সেখানে এসেছিল সম্ভবত ডিএর ডাকে, এক ভাই এবং অন্য এক ব্যক্তি, এই তিনজন তাকে ধরে রেখেছে, ডিএ তাকে ছাড়ছে। তখন ডিএ ইয়াসিনের প্রত্যেক টায়ার পরে ফুঁদেছিল, এবং সে জানোয়ারের মতো গুণ আছে, এই তিনটা মানুষের সাথে পেরে উঠতে পারছিল না। ওদিকে মাটিতে আমি পড়া, মানে ফ্লোরে আমি পড়া, কেউ খেয়াল করে নাই, মানে বিছানা থেকে কোন সময় ফ্লোরে পড়ে গেছি নিজের অজান্তে নিজেও যাই না। আমি যখন উঠি তখন আমার তলপেটের ভিতরে একটু চিনচিন ব্যথা করছে, কিন্তু ওই রকম ব্যথা নেই। আমি উঠে বসে আমি তাকাচ্ছি ওর দিকে, ও আমার দিকে তাকিয়ে হাসছে এবং গোঙাচ্ছে একই সময়। প্রত্যেকবার যখন সুরা ইয়াসিন পড়ে ফু দিচ্ছে ততবার সে ঝাড়া দিয়ে উঠছে যেন তার প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও সে হার মানতে রাজি না। আমার খেয়াল আছে যে আমি ওয়ার্ড্রোবের পেছনে, মানে ওয়ার্ড্রোবের উপরে মানে পেছন রেখে আর কি ওয়ার্ড্রোবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এবং ওই সময় আমি বললাম তুমি যেখানে থাকো তোমাকে এখন দরকার এখানে। আমি কি বলতে তার উদ্দেশ্যে কথাটা বললাম, আমি এ কথাটা বলার পরে ধীরে 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 এগিয়ে গেলাম। এই অল্প কয়েকটা কদম আমার কাছে মনে হলো যেন আমি অনেক দিন ধরে হাঁটছি এরকম এত দূরত্ব। আমি ডিয়ের কাছে গেলাম, ডিয়েকে বললাম ওকে ছাড়তে, ডিয়ে বলল ওকে ছাড়া যাবে না, আমি বললাম ওকে ছাড়ো, একে ধরো এবং একে ধরে আবারও একে বাঁধো। আমি বাঁধতে পারবো না কারণ আমার সে শক্তি নেই, এটা সে বুঝতে পেরেছিল। এবং ওই অবস্থায় পরিবারের সবাই মিলে 8-9 জন মিলে মানে অন্যান্য লোকজন সহ আমজাদকে আবারও বাঁধা হয় বিছানার সাথে, এবং আমজাদ চলে যাবার পর মানে আমজাদকে বেঁধে রেখে চলে যাবার পর আমি বাথরুমে ঢুকে আমার কারণ অ্যাটাচড টয়লেট রয়েছে, আমি সেখান থেকে বাইরে পানি নিয়ে আসি ইচ্ছা করে, এবং ওই ফ্লোরের উপরেই কোনোভাবে বালতি দিয়ে বালতির পানি ব্যবহার করেই অজু করেছে আবার, কারণ আমার মন বলছিল আমাকে আগে সাফ করা দরকার, কারণ আমার শরীরে অনেক ময়লা পড়েছে, নাপাকি পড়েছে। আমি অজু করি, অজু করার পরে আমি ডিয়াকে বলি অজু করা, ডিয়ে যখন অজু করছে সে টয়লেটে তখন অজু করছে, আমি তো বাইরে করেছিলাম। আমি বিছানার সামনে দাঁড়ানোর পায়ের সামনে আর ওইখানে আমজাদ আমার দিকে তাকিয়ে হাসছে, এবং আমি আমজাদের মাথায় সে ব্রোঞ্জের মুকুট দেখতে পাচ্ছি এখন, সেই এন্টিটি, সেই স্কাল্পচার, সেই মূর্তির সেই এন্টিটি, সেই ব্রোঞ্জের মতো, কিন্তু এখন আমজাদের মাথার উপরে সেই টুপিটা এবং ওই টুপির ভিতরে অনেক কিছু, এবং আমজাদের ডান পাশে আমার মনে হলো যে সেই লাঠিটা আমি দেখতে পাচ্ছি আমজাদ ধরে বসে আছে। ডিএ কিন্তু দেখেছে যে শূন্যের ভিতরে হাত ধরে বসে আছে, মানে ডান হাত সে শূন্যে ঝুলিয়ে দেখেছে আমজাদ, আর আমি দেখতে পাচ্ছি লাঠিটা মনে হয় ওর হাতের ভিতরে, আমি শিওর না তখনও। আমি ওজিফার বইটা আবার ধরলাম এবং শেষের দিকে সুরা দুটা পড়তে রাখলাম, যেটা আমরা সবাই জানি কোন সুরা, কারণ আমার হাতের কোনো শক্তি নেই, কারণ আমার নিজের মনে করার কোনো স্মরণ শক্তি তখন একদমই নাই। আমি পড়ছে ওর কানের কাছে চলে গিয়েছি, ও এবং মানে ওর এমন একটা অবস্থা যেন সে পারে না আমাকে এখন ছিঁড়ে খেয়ে ফেলে, ও রাক্ষসের মতো মানুষ মানে মানে জানোয়ারের মতো দাঁত বের করে হাউ 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 রেন করার চেষ্টা করছে তখন আমাদের সাথে, কিন্তু আমি ওর সাথে দূরত্ব বজায় রেখেছি। এবং ফালাক নাস এমন ভাবে পড়ছে আমি এবং দিও আমার সাথে এমন ভাবে পড়তে শুরু করেছে। এক পর্যায়ে আমি দিয়েকে ইশারা দিই যে আমরা দুজনের সাথে কানে বলবো, মানে আমি ইশারা দিই, মানে আমি যাচ্ছি গিয়ে দিয়েকেও ইশারা দিই একই পথ ফলো করতে, আমি ওর কানে দিও ওর কানে। একসাথে আমরা যখন ফালাক নাস আবারও শুরু করি, পড়তে পড়তেই আরো জোর লাগিয়ে আরো রুহানি শক্তি একসাথে লাগিয়ে মনে হচ্ছে পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে চারপাশ থেকে যেন কোন শক্তি চারপাশ থেকে আমাদেরকে আরো বেশি ঘিরে ধরার চেষ্টা করছে, মনে হচ্ছে ওয়ালগুলো আমাদের অনেক কাছে, ওয়াল অনেক কাছে আমাদের, আর আমি নিঃশ্বাস নিতে পারছি না। আবারও এক পর্যায়ে আমি পড়া থামিয়ে দিই, আমি নিঃশ্বাস নিতে পারছি না দেখে আমি পড়া থামিয়ে দিই। ওই সময় আমি খেয়াল করলাম ডিএ সে কেমন জানি একটা অবস্থার ভিতরে, মানে সে কি জানি দেখছে, মানে তাকিয়ে আছে আমাদের দিকে কিন্তু দৃষ্টিটা একদম শূন্য। আমি বুঝে ফেললাম যে আমজাদ এই মুহূর্তে ডিএর উপরে তার ক্ষমতা পুরোপুরি লাগিয়ে দিয়েছে, আমার উপরে পারেনি। তখন আমি আমজাদের দুই গাল ধরে একেবারে চোখের উপর নজর রেখে অনেক কষ্টে নিজের সমস্ত শক্তি লাগিয়ে অনেক কষ্ট আমার মনে আছে আয়াতুল কোর্সের প্রথম লাইনটা বলতে সব মানে সক্ষম হয়, কিন্তু তারপরে শেষের শব্দ মাথার মধ্যে আসেনি, প্রথম লাইনে শেষের শব্দ মাথার মধ্যে আসেনি। আমি যত মনে করে এক একটা শব্দ বলার চেষ্টা করছি, মনে হচ্ছে আমার শরীর থেকে কে জানি শক্তিগুলো টেনে নিয়ে যাচ্ছে, আরো আরো বেশি চাচ্ছে যাতে আমি ওর কাছে আসি। ও যেন ও আমার মনে হচ্ছে যে আমরা আমাকে পারে না এখনই কিলে ফেলবে, এখনই মানে ও একটা তিমি মাছ যার মুখটা এখনই এত বড় হাওয়া হয়ে যাবে এবং আমাকে কিলে ফেলবে, এরকম মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ আমি ওর থুতনি ধরে ফেলি এবং আমার কেমন জানি মনে হলো আমি কি করেছি পাগলের মতো আমি জানি না, আমি থুতনি ধরে আরেক হাত আমার ওর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি বিশ্রীভাবে টানা শুরু করলাম ওর থুতনি, মানে আমি আমি জানি না আমি কেন করছিলাম, আমি এখনো জানি না, আমি ওর থুতনি মনে হচ্ছে টেনে সরিয়ে ফেলতে যাচ্ছি শুধুমাত্র, এটুকু আর কিছু জানি না কেন আমি জানি না, আমি এখনো জানি না। আমার প্রচন্ড রাগ উঠে যাওয়ার উপরে এবং আমি স্পষ্ট মনে আছে ওই থুতনি দুই হাত ওর মুখের ভিতরে দুই পাশে মারি ধরা আমার, আমি টেনে যেমন সরানোর চেষ্টা করি ঠিক তেমনি খাটের সাথে আমি মাথাটাকে এভাবে পারি পড়ছিল এবং বারবার বলছিলাম জানার অবচ্ছ তোর নাম বল, জানার অবচ্ছ তোর নাম বল, জানার অবচ্ছ তোর নাম বল। ওই সময় জানি আমার কানের মধ্যে গিয়ে যেটি বলে একটা অদ্ভুত নাম, এরকম একটা শব্দ, ক্যাবা ক্যাবা, মনে হয় যেন ব্যাং কথা বলে, ক্যাবা মনে হয় যেন ব্যাং ডাকে, এরকম ক্যাবা, এরকম অদ্ভুত ভাবে সেই শব্দটা মনে হচ্ছে এদিক থেকে আসে তো ওদিক থেকে আসে, ওদিক থেকে আসে তো ওদিক থেকে আসে। এবং আমার খেয়াল আছে যে সময় আমি ওর আমি পিছানার সাথে ওর মাথা বাহি মারি, আমার স্পষ্ট খেয়াল আছে যে ঘরের লাইটটা একবার বন্ধ হয়ে চালু হচ্ছে। যখন বন্ধ হয়ে চালু হওয়ার কথাটা আমার মনে হলো, তখন আমি ওর মুখের ভেতর থেকে হাত বের করি, হাত বের করার পরে আমি আমার পিঠে একটা টোকা পাই, কে যেন পিঠের পেছনে একটা টোকা দিল। আমি দেখতে পাচ্ছি আমজাদ মানে বিছানায় পড়ে আছে, মানে বাঁধা মানুষ কিন্তু মাথা ঘুমিয়ে গেলে কিরকম, মাথা যেরকম গিয়ে কাত হয়ে পড়ে না ওই রকম। পেছনে ঘুরলাম, এক মুহূর্তের জন্য সেই মুকুট এবং সেই বিশ্রী চেহারা একদম আমার চেহারার সামনে, যা থুতনি একদম ভেতরে, মনে হবে যেন থুতনিটা গলার ভেতরে, মানে নিচের থুতনি গলার ভেতরে, বাকি সামনে পাটি একই রকম, পুরো ব্রোঞ্জের শরীর, মাথাটা কেমন যেন চৌকোনার মতো, মাথার মধ্যে একটা বড় টুপি এবং সেই টুপির ভেতরে বিভিন্ন রকমের জিনিস রাখা, হাতের মধ্যে সেই লাঠি, এবং আমার মনে আছে সেই লাঠিটা দিয়ে আমাকে একটা জোরে বাড়ি মারে। এবং সে যখন আমাকে জোরে বাড়িটা মারে, আমি যে ব্যথাটা পাই সেই ব্যথাটা আমি আপনাদেরকে কল্পনা করেও বুঝাতে পারবো না, লিখেও বুঝাতে পারবো না, বলেও বুঝাতে পারবো না, ইমাজিন করেও পারবো না। আমি বিছানার উপরে যে পড়ে বাড়িটা খেয়ে এবং আমার পেটের ঠিক ডান দিকে যে ছাতি, ছাতি এবং পেটের যে অংশটা মানে ছাতির ঠিক নিচের সাইডে লিভার যেদিকে থাকে বিছানার কোনটা একেবারে এখানে পানি মারে, যেহেতু আমি পড়ি আর কি ওইভাবে প্রচন্ড ব্যথায় আমি শুধুমাত্র টের পাচ্ছিলাম যে সে আমার একদম কাছে চলে এসছে, দিগন্তটা আমার একদম কাছে চলে এসছে। আমি বিছানা থেকে কাত হয়ে শুধুমাত্র মাটিতে পড়ে আছি, ঘুমাচ্ছি এবং আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সে ব্রঞ্জের সেই ব্যক্তিটা যার ওই যে পা অসম্ভব রকমের লম্বা, কিন্তু এখন তার হাইটে ঘরের সমান, যেন সেই ঘরের ভেতরে মানে ঘরের যতটুকু হাইট সেটা তার কোমর সমপরিমাণ হাইট, সে এখন আমাদেরকে ঝুঁকে হাসছে এবং ওই পাগুলো দিয়ে সে নাচার ছলে সে পাগুলো ট্যাপ ট্যাপ করছে এবং সে নড়ছে, নড়াচড়া করছে, নিচে বেড়াচ্ছে, কিন্তু সে ঝুঁকে আছে, মানে তার হাইট এত বড় এখন যে তার কোমরটা দেয়ালে মানে সিলিং এর সাথে লেগে গেছে, তার হাইটটা এখন এত বড়। এবং যে অদ্ভুত ধরনের নাচ সে নেচে বেড়াচ্ছে এগুলো আগে মনে হয় কোন জায়গায় যেন আমি শুনেছি, সেই সাথে অদ্ভুত রকমের মিউজিক মানে অদ্ভুত রকমের শব্দ ব্যবহার করছে, শব্দযন্ত্র বা যেটাই হোক, এটা আফ্রিকান ডায়ালেক্টের তাদের ট্রেডিশনের, তাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ট্রেডিশন এই ধরনের শব্দ ব্যবহার করা, এই ধরনের মিউজিক, এই ধরনের কিছু। এবং সে মনে মনে কি যেন এরকম করছিল, তখন আমি টের পাই দেখুন তারা সেখানে এসছে, কিন্তু তখন আমি মাটি মানে ফ্লোরে, আমি বাকি লোকের খবর জানি না, কিন্তু আমি দেখতে পাই দেয়ালের উপরে একেবারে দেয়ালটা, যে দেয়ালটা এই দেয়ালটার মধ্যে একটা আর্ট, একটা ড্রয়িং ফুটে ওঠে এবং ড্রয়িংটা হচ্ছে দিগন্তের তারা সেখানে দাঁড়ানো, তার ডানা বের হওয়া, তার মাথার উপরে গোল একটা আলোর ছটা এবং তার হাতে একটা ট্রায়াম্প, মানে বিউগল বলতে পারেন আপনি। এবং সেই আর্টটা ফুটে উঠল, মাত্র ফুটে উঠেছে, কেউ আসেনি, পুরো দেয়ালে সেই আর্ট একদম জুড়ে উঠেছে, সেটাই দেয়ালটাই যেন মাত্র নিজেকে ড্রয়িং করলো সেভাবে। আমি দেখলাম কি কেওয়া ওদিকে করে তাকালো আর্টের দিকে, সে আমার দিকে তাকিয়েছিল ঝুঁকে, তার দুটো হাত আমার দিকেই তখন, কিন্তু সে কুকুর যেভাবে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকায় সেই পজিশনে থেকে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়েছিল। ওই সময় আমি দেখতে পেয়েছিলাম অতটুকু, ওই আর্টটা ফুটে ওঠার কয়েক সেকেন্ডের ভেতরে ওই আর্ট জীবন্ত হয়ে ওই রুমের ভেতরে ঢুকে তারা তার হাতে সে বিগল মানে ট্রায়াম্প, আমার স্পষ্ট মনে আছে সে সেটা নিল, একটা ফু মারল, পিকর একটা শব্দ হলো, কিন্তু ওই শব্দটা আমার কানে ঢুকেনি কেন জানি, আমি জানি না, কারণ ওই শব্দটা যে বিকট, সেই শব্দের যে একটা ধ্বনি, সেটা যে ভাইব্রেশন, সেটা আমার পুরো শরীর নাড়িয়ে দিয়েছিল। এবং ওই শব্দের যে ভাইব্রেশন, ওই ভাইব্রেশনে আমারই সামনে আমি শুধু দেখলাম এই কেওয়া উড়ে গেল, কোন দিকে গেছে আমি জানি না, কিন্তু পিছনের উপরে বিকট শব্দ হয়, ধপাস করে কোনো কিছু পড়ার শব্দ। এবং আমি দেখলাম আমার উপর দিয়ে একেবারে লাফিয়ে উঠে দিগন্তের তারা, মানে আমাকে পার করে বিছানার উপর উঠে গেছে, আমি জানি না ওইখানে কি হচ্ছে। আমি আবারও শুনতে পেলাম ওই বিগুলের সে ভাইব্রেশন, মানে টের পেলাম, শুনতে পাইনি টের পেলাম, এবং ওই ভাইব্রেশনটা হলো ওইখান থেকে একদম ঠিক যেই জায়গায় আমি হেলান দিয়েছিলাম একটু আগে, ওয়ার্ড্রপ, ওই ওয়ার্ড্রপের উপরে এসে পড়লো, এসে পড়ার পরপরই আমি দেখলাম দিগন্ত তার নিচে নামলো, তার বিউগলটা মানে ট্রায়াম্প একেবারে সে ঢুকিয়ে দিল তার ভেতরে, মানে ওই এন্টিটি নিজের একটা আকৃতিতে আসার আগে দিগন্তে তারা ওই ট্রায়াম্প একেবারে তার পেট বরাবর ঢুকিয়ে দেয়, ঠিক ওই জায়গাটা, ঠিক যেই জায়গাটা কালো কালো বা সবুজ পাতা দিয়ে ঢাকা তার উপরের জায়গার ভিতরে একেবারে সরাসরি এটা ঢুকিয়ে দেয়, এবং সে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, ঢুকে গেল সে হাত দিয়ে তখনও ঠেকানোর চেষ্টা করছিল, এবং অপর হাত দিয়ে সে দিগন্ত তারা পরবর্তী কোনো অ্যাকশন যদি থাকে সেটাকে ঠেকানোর চেষ্টা করার মতো ওইভাবে তার ওই হাত বাড়িয়ে দিয়েছিল, তার হাতের লাঠি একটা সেটা ততক্ষণে ভেঙে গেছে। আমি জানি না কিভাবে দিগন্ত তারা নিচে নামে এবং ওর উপরে আবারও যখন চেপে বসতে যাবে ঠিক ওই মুহূর্তে আমি দেখলো কি তার হাইটটা ছোট হলো, এটা কয়েক এটা এক সেকেন্ডেই হয়, তার হাইটটা ছোট হলো, সে উড়লো, উড়ে এসে বিছানার দিকে গেল, এরকম মনে আছে মানে আমার উপর দিকে গেছে, তার মানে সে তখন নিজেকে ওই জায়গা থেকে লুকিয়ে সরাসরি সে তখন ভিক্টিমের ভেতরে চলে গেছে, মানে আমজাদের ভেতরে চলে গেছে, তখন আমজাদের ভেতরে যেহেতু চলে গেছে এই মুহূর্তে দিগন্ত তারা তাকে সরাসরি ধরতে পারবে না, দিগন্ত তারা তখন আমাকে টেনে তোলে সেখান থেকে, সে আমাকে টেনে তুলে এরপর আমাকে উঠে বসায়, আমার পেটের উপরে সে সরাসরি হাত রাখে, তখন সে বোঝার চেষ্টা করলো যে সে আমার ইন্টারনাল কোনো ড্যামেজ করার চেষ্টা করেছে কিনা, সে দেখতে পাক বা না পাক তারপরও সে দেখেছিল হাত। আমি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম টিএ কোথায়, তখন আমি দেখি টিএ বিছানার উপরে হেলান দিয়ে বসা, একেবারে লক্ষ্যহীন ভাবে তাকিয়ে আছে, তার মানে টিএ তখন তার নিজের দুনিয়াতে। দেখুন তো তারা সে আমাকে বলল ডক্টরকে ধরে ফেলেছে, এখন দাঁড়াও ওকে আমি বের করি। সে উঠে দাঁড়ালো বিছানার উপরে, সে আমজাদের দিকে একবার তাকালো, তারপরে সে ডিএর মাথার উপরে সে স্পর্শ করলো দুই হাত দিয়ে, সে যখন ডিএর মাথার উপরে স্পর্শ করে দুই হাত দিয়ে, ওই সময় মনে হলো যেন ডিএ সেইখান থেকে ঘোর থেকে বেরিয়ে আসছে, মানে সে সে ঘোর থেকে সেখান থেকে বেরিয়ে আসছে, এমন এক অবস্থা যেন ডিএর, যে ডিএ কি দেখে এসছে সে সে তো বলতে পারছে না, সে তো বোঝাতে পারছে না, ডিএ কিন্তু দেখুন তারাকে দেখতে পায় না কিন্তু তাকে অনুভব করতে পারে, সে বুঝতে পারছিল দিগন্ত তার আশেপাশে কিছু দেখতে পাচ্ছে না, তারপরও মাথা ঘুরেছে আর আমার দিকে একেবারে আশ্বস্ত নজরে তাকিয়ে বলল ইজ হি হিয়ার, সে কি এখানে? আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ, তো মনে হলো যেন নিঃশ্বাস ছাড়ল, কিন্তু ওই অবস্থাতেই আমসাদের দিকে তাকিয়ে ভরকে গেল মনে হলো একদম, সে সাথে সাথে আমজাদকে যখনই ধরতে যাবে আমজাদ ভু এরকম করে উঠলো, তো ওরকম আচমকা এরকম শব্দ করে ওঠার কারণে ডিএ একেবারে থতমত খায়, এবং তার থতমত খাওয়ার গতি এত বেশি ছিল যে সে দেয়ালের সাথে তার মাথা ঠকে যায় রীতিমত। আমি ততক্ষণে উঠে দাঁড়াই, দিগন্তে তারা তখন এক পাশে দাঁড়ানো, আমাদের দিয়ে তখন নিজের মাথা নিয়ে ব্যস্ত আর আমি তাকিয়ে আছি আমজাদের দিকে, আমি বলছিলাম যে কেবা আর কতক্ষণ, সে পাল্টা কি উত্তর দেয়, এক ভাই যাবে দুই নম্বর ভাই আসবে, আর এক ভাই যাবে তো বোন আসবে, বোন যদি যায় তাহলে ভাই আসবে, ভাই যদি যায় তাহলে ভাই আসবে, ভাই যদি যায় তাহলে ভাই আসবে, আমরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি শয়তান, আমরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি সহ্য করতে পারি, একজন আরেকজনের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, আমরা একজন আরেকজনের চেয়ে অনেক বেশি চতুর, আমাকে মারতে পারবে না এখন, কারণ আমি এই যে এখন এইখানে বসে আছি কিছুই করতে পারবে না আমাকে, তোমরা কো তোমরা বলো বলো কি বলতে চাও বলো। মনে আসছিল না কোনো কিছু, এদিকে ওজিফার বই কোথায় সেটা আমার খেয়াল নাই, তখন মনে আসছে না দেখে আমি তার দিকে এগিয়ে যাই, লোকটাকে তো বাধা আমজাদ বাধা, আমি তার দুটা কান যখন ধরতে যাব সেই সময় সে কোনো রকম করতে শুরু করেছে, মানে দিবে না দিবে না, এই জন্য সে বারবার মাথায় এদিক ওদিক সরাচ্ছে, আমি একেবারে শক্ত করে তার মাথাটা একদম যখন জড়িয়ে ধরি, দুই হাত দিয়ে আর কি মানে চেপে ধরি, ওই সময় দ্বিগুণে তার আমাকে বলে, আলো তুমি পিছিয়ে আসো। যখন সে আমাকে এই কথা বলে তখন তো আমি তাকে ধরা, কিন্তু আমি পিছিয়ে আসিনি, কিন্তু আচমকা দেখো তো তারা আমাকে একটা টান মারে, আজকা টান মারে যে সেই টানে আমার নখ প্রায় উল্টে যায় তার কাপড়ের সাথে লেগে, প্রায় উল্টে যায়। তখন সে আমাকে টেনে ধরেছিল, কারণ ঠিক ওই সময় আমজাদ এমন ভাবে মুখটা হা করে, হাঁটা অবশ্যই বড়, কিন্তু ওই মুখ হা করাটার একটা বিশেষত্ব হচ্ছে সে মুখ হা করবে ঠিকই, কিন্তু সে হাঁটা হবে বিশাল বড়, যেন একটা ব্ল্যাক হোলের মতো। ওই ঘরের ভিতরে যদি একটা ব্ল্যাক হোল চলে আসে ঠিক এতটুকু মুখ হা করবে, দিগন্তে তারা অতটুকুই মুখ হা করতে দেখে। আমার কাছে সেটা ছোট, মানুষের শরীর দেখে সেটা ছোট, কিন্তু দিগন্তে তারা দেখতে পায় বিশাল বড়। এবং এই জন্য সে আমাকে সরিয়ে দেয়, কারণ আমি যদি এখানে থাকি তাহলে সে আমাকে গিলে ফেলতে পারে, মানে কি গিলে ফেলবে, আমার যতটুকু শেষ শক্তি রয়েছে সেটা আমাকে শেষ করে ফেলবে, এবং আমাকে তখন সে কাবু করে ফেলবে, ঠিক যেভাবে এই মুহূর্তে একটু আগেও ডক্টরকে কাবু করে ফেলেছিল ঠিক সেরকম। দিগন্ত তারা তার পেছনে যায়, দেয়াল কিন্তু সেখানে, সেখানে কিন্তু কোনো মানুষ দাঁড়াতে পারবে না, প্রশ্নই আসে না, কারণ জানালা লাগোয়া সে খাট, পেছনে তো দাঁড়ানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। তারপরও সেখানে দাঁড়ায় দিগন্ত তারা, এদিক ওদিক পেছনের দিকে সে ঘুরে তাকাতে থাকে, বোঝার চেষ্টা করে তার সাথে কোনো কিছু হতে যাচ্ছে কিনা বা কোনো ঝামেলা হবে কিনা। আমি তখন দেখতে পাই দিগন্ত তারা তার মাফলারটা খুলল, আমজাদের গলায় সেটা পেঁচালো, এবং এমন ভাবে টানতে লাগলো যেন সে আমজাদকে এখন সাফোকেট করে সে মেরে ফেলবে। এবং যেই মুহূর্তে আমজাদের সাফোকেশন শুরু হলো, একটা মানুষ তো তর পায়, একটা মানুষ তর পায়, অনেক কিছু হয়, আমজাদকে এত বেশি পরিমাণ সে সাফোকেট করলো, যে কথা আমি আজ বলবো কোনোদিন কাউকে বলিনি, আমজাদের দম সে একেবারে বন্ধ করে ফেলে। মানে আমজাদ যদি অবস্থায় থাকে 2 মিনিট সে মারা যাবে, কিন্তু সে এখন নিঃশ্বাস নিতে পারছে না, তার শরীরে কোনো অক্সিজেন নেই, কোনো কিছু নেই, সে তার যত তর পায়নি ছিল সবকিছু থেমে গেছে, মানে একরকম আমজাদকে প্রায় মৃত্যুর কাছে সে নিয়ে গেছে একদম। এবং সেই মুহূর্তে এন্টিটি যখন মনে, এন্টিটি মানে সে গেওয়া, এই গেওয়া সে যখন বুঝতে পারলো যে আমজাদকে দিগন্ত তারা প্রায় মেরেই ফেলেছে, সেই সময় সে বেরিয়ে আসে আমজাদের শরীর থেকে, এবং আমি দেখি কি আমজাদের ঠিক বুক এবং পেটের যে মাঝখানে জায়গাটা রয়েছে এখান থেকে একটা ছোট্ট আকৃতির, সেই আকৃতি সেই লয় সেই ব্রোঞ্জের মতো আকৃতি, সেই মাথার মধ্যে সেই টুপি এবং তার ভিতরে অনেক জিনিসপত্র, মাথার একটু চৌকাঠ, সেইখান থেকে একদম বেরিয়ে আসা লাভ দিয়ে সে আমাদের ঠিক সামনে পরে, মানে এমন ভাবে সে লাফিয়ে পড়ে যেন সে ওই শরীর থেকে বেরিয়ে এসছে মাত্র। এবং ওই মুহূর্তে দিগন্ত তারা গলার ফাঁস সরিয়ে তার হাত দিয়ে এত জোরে একটা ফোর্স, মানে ফোর্সফুলি একটা বাড়ি মারে তার বুকের ভেতরে, আমজাদ এইভাবে শ্বাস নিয়ে উঠে, আমজাদ এইভাবে শ্বাস নিয়ে উঠে, এবং ঠিক ততক্ষণে ওই এন্টিটি বাথরুমের দরজার দিকে এগিয়ে যাচ্ছিল তার নিজের আকৃতি নিয়ে সেখান থেকে পালাবার জন্য, এবং দিগন্তের তারা তাকে সাথে সাথে মানে সেখানেই ধরে ফেলে, এবং সেইখানেই ধরে ফেলে তাকে একেবারে দেয়ালের উপরে ছোড়া মারে। যখন দেয়ালের উপরে কোনো কিছু পড়ে শব্দ হয় না, কোনো শব্দ হয়নি, শুধুমাত্র নিচে পড়ার পরে যে জিনিসগুলোর উপর পড়েছে সেই জিনিসগুলো এলো পাথরে এদিক সেদিক পড়েছিল শুধুমাত্র। সেই বিগুলটা আবার তার হাতের মধ্যে চলে আসলো, সেই বিগুল তার হাতের মধ্যে চলে আসলো, এবং দিগন্ত তারা বলল, আলো বলো, আলো যে বলো, মাত্র মানে সে যেই মুহূর্তে আমাকে বললো যে বলো, আমিও সাথে সাথে কি বোঝা জানি বললাম যে আল্লাহু আকবার, এবং আমার যেটা মনে হলো যে আমার এই শব্দটাই
ভেগুলের ভেতর দিয়ে ঠিক ওর উপরে গিয়েছে, ঠিক ওই অ্যান্টিটির উপর গিয়েছে। মানে শব্দটা, মানে আমি আমি জানি, আমি বুঝি, আমি এখনো বুঝি, ওই শব্দটা আল্লাহ একবার ওই বিগুলের ভেতর দিয়ে এমন ভাবে সেই এন্টিটির উপর যে পড়লো, যেন ওই ওই শব্দ তরঙ্গে এন্টিটি একেবারে চোখের সামনে ও চিৎকারই দেওয়ার সময় পায় নাই, ও জাস্ট ঝরাবালু গোনা, মানে ঝোট, মানে মানে মিশে গেছে একদম, জাস্ট শেষ, ফিনিশ। আমি অবাক, আমি অবাক, তখন আমি পুরো ব্যাপারটা দেখে পুরো প্রসেস তখনও হজম করতে পারছিলাম না, কি হচ্ছে না হচ্ছে চারপাশে, আমি কোনো কিছু বুঝে উঠে আগে দিয়ে আমাকে বলল কি হয়েছে, কারণ ডিএ নিজে একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পায়, মানে যে স্ফুলিঙ্গটা ধরুন আমরা যখন বিভিন্ন রকমের আতশবাজি ফুটে যেরকম স্ফুলিঙ্গ, এরকম এরকম অনেক স্ফুলিঙ্গ সে দেখতে পায়। এই জন্য সে আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, আমি তখন তাকে বলি মেরে ফেলেছে। যখন আমি এই কথা বলি যে তাকে মেরে ফেলেছে, তখন ডিএ বলে আসলে তো তাহলে একজন গেল। এই কথা বলে সে আমার দিকে এগিয়ে এসে আমার হাতে, আমার কাঁধে তার বাম হাত রেখে বলল এখন আরেকজন। আমি বললাম মানে? দেখুন তো তারাও সাথে সাথে আমার দিকে ঘুরে থাকিয়ে বলল এরা একজন না, এরা কয়েকজন। এই কথা বলে দিগত তারাও তার দিকে তাকালো, যেন আরেকজন এখনই আসবে অথবা আরেকজন এখনই চাকবে অথবা আরেকজন হয়তো চলে আসার পথে। দিগত তারা আমাকে বলল আলো তুমি তৈরি হও, আজ রাতে এখান থেকে এত সহজে বের হওয়া যাবে না। আমি কোথায়? আমি বললাম যে সে কোথায় আমি নিজে যাই না। তখন আমি দেখলাম যে সে এমন ভাবে উপরের দিকে তাকালো যেন সে আমির সাহেবকে স্মরণ করার চেষ্টা করছে, মানে সে আমির সাহেবকে ডাকার চেষ্টা করছে। কিন্তু আমাকে সে যেটা বলল যে আমি আমিরের কাছে এই খবরটা পৌঁছে দিয়েছি যে এই মুহূর্তে আফ্রিকার অমুক প্রভিন্সে সে যাতে পৌঁছে যায়, সেইখানে সবকিছু, সেইখানে সবকিছু করা। ডক্টরকে জিজ্ঞেস করত তার স্টেশন কোথায় ছিল। আমি যখন ডিএকে জিজ্ঞেস করলাম আমজাদ স্টেশন কোথায় এটা জিজ্ঞেস করলো সে, তখন ডক্টর এদিক ওদিক তাকালো। আমি বললাম যে তুমি উত্তর দাও, মানে উত্তর দিন আপনি। তো ডক্টর তখন বলল যে অমুক প্রভিন্সে তার স্টেশন ছিল। আমি দিগন্ত তার দিকে তাকাই, দিগন্ত তারা আমাকে বলল তাহলে ঠিক জায়গায় আমির গেছে।